exclusively on FusionBD.com.
Boot FM, the night comes alive with Gramophone.
Yes, the night comes alive with Gramophone. You are listening to Radio Footbeat. আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠান্ডা পড়তে শুরু করেছে এবং ঠান্ডা যত বেশি পড়তে শুরু করবে এবং যত বেশি ঠান্ডা পড়বে তত বেশি ফুটেছেন আরো বেশি জমজমাট লাগবে, কারণ শীতে যাতে এই ধরনের ঘটনাগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা যারা সঙ্গে আছেন তাদেরকে জানিয়ে দিই কিভাবে কমিউনিকেট করবেন। যদি যারা আমাকে লিখবেন, ঘটনা লিখে পাঠাবেন, তাদের জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখাটা খুব জরুরি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofm.com. আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর আমাদের সাথে ফেসবুকে যদি জয়েন করতে চান তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio@foodtea and www.facebook.com/foodtea. আমাদের যে পোস্ট দুটো রয়েছে সেই পোস্ট দুটোতে আপনি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, যেটা আপনার ইচ্ছা। বাট আপনি আরো মানুষকে চেষ্টা করুন জানিয়ে ফুটফমের কথা এবং তাদেরকেও শুনতে উৎসাহিত করুন। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আমার সঙ্গে থাকার জন্য। এবং আজকে শুরু করবো একটা ইমেল দিয়ে, যে ইমেলটি আমাদের একজন লিসনারের পাঠানো, সেই ইমেলটা দিয়ে শুরু করব। তো পড়ছি ঠিক তিনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই। সঙ্গত কারণে আমার নাম, অ্যাড্রেস, কলেজের নাম প্রকাশ না করার জন্যই আপনার কাছে অনুরোধ করছি। তারপরে তিনি তার নাম, কোথায় থাকেন সে সমস্ত, এবং তিনি লিখেছেন এই ইমেইলটি শুধুমাত্র এইটুকু বলতে পারি যে কলকাতা থেকে। আমি নাম ঠিকানা কোনো কিছুই বললাম না। এবং তিনি বলেছেন যে ঘটনা আমার পক্ষে স্টুডিওতে কি ঘটনা সম্ভব শেয়ার করা সম্ভব না, তাই মেইল পাঠালাম, আশা করি সবার ভালো লাগবে। গত 9 নভেম্বর আমি ভাই ফোটাই আমার মামার বাড়ি হাওড়াতে যাই, এবং বলে রাখি যে আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটি আমার মামার বাড়িতেই ওই দিন অর্থাৎ 9 নভেম্বর আমার এক মাসির মুখ থেকে শুনে। ঘটনাটি ঘটেছিল হাওড়ার আমতায়ের নিকটবর্তী মানিকতীর নামক একটি জায়গার কাছে, 10 নম্বর নামক একটি জায়গায়। এই 10 নম্বর জায়গাটির কাছেই আমার ওই মাসির শ্বশুর বাড়ি। বলে রাখা ভালো, 10 নম্বর আসলে একটি রাস্তা। ঘটনাটি 10 নম্বরের যেখানে ঘটে সেই জায়গার ডিসক্রিপশন দিয়ে রাখি। রাস্তাটি বেশ নিরিবিলি এবং চওড়া রাস্তা হওয়ার কারণে রাস্তাটি দিয়ে বাস, ট্রাক এই সমস্ত সব কিছু চলাচল করে। ওই রাস্তার একদিকে রয়েছে একটি পুকুর যেটি স্থানীয় লোকেরা মাঝে মধ্যে ইউজ করত। পুকুরটির ধারে রাস্তার গা বাঁধানো, গা বরাবর একটি একটি বট গাছ আছে, আর গাছটির অপর দিকে রয়েছে একটি শ্মশান। বলা ভালো যে এই শ্মশানটির কারণেই পুকুরটির বেশ নির্জন। মূল ঘটনায় আসা যাক, ঘটনাটি ঘটে অ্যাপ্রক্সিমেটলি 6-7 বছর আগে, এবং এই এরিয়াতে একটি ফ্যামিলির সাথে। অন্য গ্রামবাসীদের মতো তারাও ওই রাস্তার পাশেই থাকতো এবং পুকুরটিকে ইউজ করতো, কারণ আমরা জানি যে গ্রামে কাপড় কাচা, স্নান করার কাজে মূলত পুকুরই বেশি ইউজ করা হয়। ওই ফ্যামিলিতে 2-4 বছর আগে একটি বাচ্চা ছিল। পুকুরে যাওয়ার সময় ছোট বলে প্রায় প্রতিদিন বাচ্চাটিকে তার মার সঙ্গে করে সে মা নিয়ে যেত। একদিন বাচ্চাটির মা তাকে ঘরে খেলতে দিয়ে বসিয়ে রেখে চলে যায় এবং এক প্রতিবেশীর বাড়িতে যায়। বাচ্চাটির মা ফিরে আসতে দেরি করছিলেন এবং খেলার ছলে তার মাকে খুঁজতে বেরিয়ে যায় বাচ্চাটি। এবং মাকে খুঁজতে খুঁজতে প্রথমেই সে যায় ওই পুকুরের কাছে, কারণ সে ভেবেছিল, হয়তো সে ভেবেছিল যে প্রতিদিনের মতোই হয়তো মা পুকুরেই এসেছেন। বলে রাখা ভালো যে পুকুরটি বেশ গভীর ছিল, তাই মাকে খুঁজতে বাচ্চাটি পুকুরের একদম ধারে এসে যায় এবং মাকে মা ঘাটে আসে কিনা সেটা নিচু হয়ে হয়তো দেখতে গিয়েই পুকুরের জলে পড়ে যায়। এবং দুঃখের বিষয় হলো যে পুকুরের আশেপাশের এলাকা বেশ নির্জন হওয়ার কারণে বাচ্চাটির চিৎকার কেউ শুনতে পায়নি এবং বাচ্চাটি অস্বাভাবিকভাবেই মারা যায়। বাড়ি ফিরে বাচ্চাটিকে অনেক খোঁজাখুঁজি করা পর্দার মা, পরে বাচ্চাটির লাশ জলে ভেসে ওঠে। এরপর ফ্যামিলিটি স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে আসে এবং পুকুরটিকে তারা মানে পুকুর থেকে তারা দেহটি তুলে সৎকার করার জন্য নিয়ে আসা হয় এবং রাস্তার পাশেই শ্মশানে। কিন্তু এর পরেই আসল সমস্যা শুরু হয়। বাচ্চাটি মারা যাবার পর থেকে প্রতিদিন রাস্তায় নাকি তার মাকে দেখা দিতে শুরু করে। আর পাঁচটা বাচ্চার মতো সেও তার মায়ের কাছে আবদার করে জন্মদিনের, দুর্গাপুজোর নতুন জামার। তাই স্থানীয়দের নিয়ে জন্মদিনের রাতে, দুর্গাপুজোর সময় নতুন জামা, শীতের নতুন পোশাক পুকুরের জলে ভাসিয়ে দিয়ে আসে তার মা। আস্তে আস্তে ওখানকার লোকেরা ওই পুকুরটি ব্যবহার কমিয়ে দেয়। ঘটনাটি এখানেই শেষ করে ভালো হতো, কিন্তু এর ঠিক বছরখানেক পরেই একটি মানে একদিন ঠিক একইভাবে নাকি আরো একটি বাচ্চা ওই পুকুরের জলে পড়ে মারা যায়। কিছুদিন পরেই স্থানীয়রা ওই বটগাছের ধারে একটি ছোট মন্দির প্রতিষ্ঠা করে দেয় যাতে ভবিষ্যতে ওই ধরনের ঘটনা না ঘটে। অনেকের মুখেই নাকি শোনা গেছে এখনো প্রায় সময় বাচ্চা দুটির আত্মা ওই রাস্তায় দেখতে পাওয়া যায় এবং পুকুরটির জল থেকে রাস্তায় উঠে তারা দুজন নাকি সোজা হেঁটে চলে যায় শ্মশানের দিকে। কোন সময় ওই রাস্তা দিয়ে একা হেঁটে গেলে কিংবা সাইকেল বা বাইক নিয়ে গেলে এই দৃশ্য দেখা যায়। অনেকেই বলে রাস্তা দিয়ে অটো রিক্সা কিংবা ট্রাক নিয়ে যাওয়ার সময় তারা দেখেছে বাচ্চা দুটি রাস্তার ঠিক মাঝ বরাবর দিয়ে আছে এবং তাদের উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যাওয়া হয়েছে এবং কোনো মানে তারপরে কোনো কিছু হয়নি, কোনো ক্ষতি হয়নি, এরকম একটা ব্যাপার। তাদের ছায়ার মতো তারা হয়তো দাঁড়িয়ে ছিল, তো পুরো পড়তে গাড়ি চলে গেছে, এরকম একটা ব্যাপার। এবং ঘটনাটি সত্যতা জানতে এবং যাচাই করতে আমি ছোট মাসিকে জিজ্ঞেস করি। ছোট মাসি আমাকে বলে যে ছোট মামা মিলে যখন তারা 10 নম্বরের দিকে কম্পিউটার শিখতে যেত তখনই ঘটনা ঘটেছিল এবং ওই সময় প্রথম প্রথম নাকি ভৌতিক কিছুই হয়নি, কিন্তু যত দিন যেতে লাগলো ততই নাকি আস্তে আস্তে লোকজন এই ব্যাপারগুলো ফেস করতে শুরু করলো। ঘটনাটি একদম সত্যি। আমি আরো কয়েকজনকে জিজ্ঞেস করেছি, তারাও একই কথা বলেছে। ভূত এফএম-এর আমি নিয়মিত শ্রোতা, সম্ভব হলে মানে অসম্ভব ভালো লাগে একটি সুরেই শেষ হতে, একটিও এপিসোড আমি মিস করি না। আমি হয়তো ঠিক গুছিয়ে লিখতে পারিনি, ভুল হলে ক্ষমা করে দেবেন, ভালো লাগলে আমার ঘটনাটি পড়ে শোনাবেন। এরকম আরো ঘটনা রয়েছে, সময় পেলে লিখে পাঠাবো, ভালো থাকবেন। তো এই ছিল মূলত ঘটনা এবং এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের একজন, যিনি তার নাম শেয়ার করতে নিষেধ করেছেন, সুতরাং নামটি শেয়ার করলাম। কিন্তু ঘটনাটি খুব অদ্ভুত, এই যে বাচ্চাটি মারা গেল অস্বাভাবিকভাবে এবং তারপরে দেখা দিতে শুরু করলো এবং তার মায়ের কাছে আবদার করলো এবং তার মা তার জন্মদিনে দুর্গাপূজার সময় নতুন জামা পুকুরের পানিতে ভাসিয়ে দেয়। এই ব্যাপারটি যতটা দুঃখজনক ঠিক ততটাই রহস্যময় এবং এলাকার মানুষজন এক সময় মানে একজন বাচ্চার পরে তো আরেকজন বাচ্চা ডুবে যায় পুকুরে এবং দুজনকে এক সময় দেখতে শুরু করে। ব্যাপারটা খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে, আশা করছি আপনাদের কাছেও সামান্য অদ্ভুত লেগেছে। তো যাই হোক, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে সরাসরি চলে যাবো আমাদের অতিথির কাছে। কিন্তু আপনি জানেন আপনার ঘটনা শুনতে শুনতেই আমাদের লিখে পাঠান ফেসবুকে কেমন লাগছে কোনো ঘটনাটি। আমাদের কাছে আরও ইমেল আছে, অডিও ক্লিপ আছে এবং আমাদের গেস্টরাও দারুণ দারুণ ঘটনা শেয়ার করবেন, সুতরাং পুরোটা সময় আজকে আমাদের সঙ্গে থাকতে আপনাদের অনুরোধ করব। তো আমার সঙ্গে এখন যখনই কোনো ডক্টর আসেন আমাদের স্টুডিওতে তখনই একটা বাড়তি উত্তেজনা তৈরি হয় ফুটাশনের লিসনারদের মধ্যে। তো আমাদের সঙ্গে আজকে একজন ডাক্তার রয়েছেন এবং তিনি যে ঘটনাটি শেয়ার করবেন সেটিও হসপিটাল রিলেটেড এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর সাহা। আমরা তার কাছে শুনবো তার ঘটনা এবং তাকে দিয়ে শুরু করতে চাই আজকের অতিথিদের ঘটনা বলার দ্বারা।
হ্যালো ডিয়ার লিসনার্স, ইটস ডক্টর সাহা। সংগত কারণে আমি আমার কোনো নামটা বলতে চাচ্ছি না, ইটস অনলি মাই সারনেম হিয়ার। তো সরকারি চাকরিতে থাকার সুবাদে আমাদের বিভিন্ন জায়গায় পোস্টিং থাকে, গল্পটি কিংবা কাহিনী যেটা আমার নিজের জীবনের সেই রিলেটেড ঘটনাটি, এই প্যারানর্মাল কাহিনীটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো সেটা আমি যখন প্রথম চাকরিতে যোগদান করি সেদিনের ঘটনা। আমি এই ঘটনাটা 8 বছর আগে
2011 সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে জয়েন, যেদিন আমি করি তার পরের দিনই আমার আসলে নাইট ডিউটি পড়ে যায়। আমি যে জায়গায় আমার পোস্টিং ছিল সংগতের কারণে আমি নামটা উল্লেখ করতে যাচ্ছি না, শুধু এতটুকু বলছি এটি মুন্সিগঞ্জ জেলায়, উপজেলা ভিত্তিক হেলথ কমপ্লেক্স, সেখানকার ঘটনা। তো ঘটনা শেয়ার করার আগে আমার যেখানে ডাক্তারদের থাকার জায়গাটা সেই জায়গাটি একটু যদি বর্ণনা করি, বাকি অংশটুকু আপনাদের কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। ডাক্তারদের যে ডিউটি রুমটা সেটা ছিল আমাদের দুইতলায়, হাসপাতাল ভবনের দুইতলায় একটি লবি, লবির শেষ মাথায়, লবি শেষ মাথা প্রথম দিকে ছিল লবির একদিকে ওয়ার্ড এবং একদম শেষ মাথায় ডিউটি ডক্টর রুম, এবং তার পাশে হলো যে একটি পরিত্যক্ত অপারেশন থিয়েটার। তো ওয়ার্ড এবং আমাদের ডক্টর রুমের মাঝখানে একটি গেট আছে যেটি ভিতর থেকে লাগানো যায়। তো যেদিন আমার ডিউটি করলো, আমার জয়নিং এর পরের দিন, আমি সেই এলাকা সম্পর্কে কিংবা সেই হেলথ কমপ্লেক্স সম্পর্কে আমার ধারণা খুব একটা ছিল না,
সেটাই স্বাভাবিক।
তো যখন আমাদের ইমার্জেন্সিতে ডিউটি থাকে রাতে, আবার ভিতরে যে আমাদের রোগী থাকেন ওয়ার্ডে সেগুলো আমাদের দেখতে হয়। আমাদের যদিও রেস্ট নেওয়ার কথা না, তো সবকিছু শেষ করে আমি একটু ক্লান্ত হয়ে যাই, এবং আমাদের যিনি এসিসিএমআর, যাকে পুরো ভাষায় বলতে হয় সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, তিনি একজন বয়স্ক মানুষ ছিলেন। তো তিনি আমাকে বললেন, স্যার আপনি কি থাকতে পারবেন কিনা একা? আমি বললাম, এসে ওকে, এখন নতুন নতুন জয়েন করেছি তো রক্ত গরমের সময় খুব একটা বোঝার কথা না সবকিছু। তো আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে স্যার, যান, যদি কোনো ইমার্জেন্সি হয় আমি আপনাকে ফোন করবো, আমাদের ডক্টর একটা নাম্বার থাকে, সেই নাম্বারে ফোন আসে। তো আমি উপরে ওয়ার্ডে রোগী যেগুলো আছে ফলো আপ দেওয়া দরকার, যেগুলো একটু ইমার্জেন্সি সেগুলো দেখে আমি আমার রুমে চলে আসলাম। সেসবকে বলে যদি কোনো ইমার্জেন্সি হয় আপনি আমাকে প্লিজ জানাবেন। তো আমি ভিতর থেকে, যেটা আমি আপনাকে আগেই বলেছিলাম আপনাদের রাসুলভি, সেটা হলো যে মাঝখানে আটকানো যায় তালা দিয়ে, চাবি দিয়ে আমি তালা দিয়ে আটকে আমি আমার রুমে, মানে জাস্ট রেস্ট নেওয়ার জন্য রুমটায় আসি। তারপর যেটা হলো, আমি জাস্ট তন্দ্রাচ্ছন্ন, সারাদিন খাটনির পর একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছিলাম। আমার দরজায় নক হলো, টক 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 টক, জাস্ট 2-3 বার। আমি ফার্স্টে তন্দ্রাচ্ছন্ন ছিলাম, বুঝতে পারলাম না যে ঘটনাটা আসলে কি হচ্ছে। তারপর যখন আমার তন্দ্রাটা চলে গেল, আবার দরজায় নক, টক 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 টক, যে ঘটনাটা কি হচ্ছে? কারণ তখন আমার মনে পড়লো যে দরজায় নক করার কোনো উপায় থাকার কথা না, কারণ যে মাঝখানে যে গেটটা আছে সেই গেটটা আমি যাতে বন্ধ করেছি এবং কারো আসারও কথা না। কিন্তু তারপরও আমি এখানে নতুন, হয়তো কোনো অল্টারনেট ওয়েতে পেশেন্ট পার্টি যদি কোনো ইমার্জেন্সি থাকে আমার কাছে আসতেই পারে। তো আবার যখন নক হলো, আমি জিজ্ঞেস করলাম, মানে কে, কিন্তু কোনো কথার অ্যান্সার নেই। তো যখন দেখলাম নক আর বন্ধ হচ্ছে না, আমি আস্তে গেটটা খুলে ফেললাম। বাট গেটটা খোলার পরে আমি যেটা দেখতে পেলাম, যখন আমি আপনাদের বলছি এই কাহিনীটা, যখনই আমি সবার সামনে শেয়ার করি সেই ঘটনাটা আমার চোখের সামনে ভেসে ওঠে, আর তখনই সে খারাপ লাগাটা শুরু হয়। আমি দেখলাম যে অপারেশন থিয়েটার কথা আপনাদের বলেছিলাম, ওই একটা অপারেশন থিয়েটারটা, তার সামনে একজন মধ্যবয়স্ক নারী দাঁড়িয়ে আছে এবং তিনি জাস্ট হাত দিশারা করছে তার দিকে যেন আসি। মানে এটা তো হওয়ারই কথা না, কোথা থেকে আসবে মহিলা, কখনোই কোনো সম্ভব না। আমি জাস্ট স্ট্যান্ড হয়ে তার সামনে দাঁড়িয়ে রইলাম, আমার গেটটার সামনে। তো আস্তে 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 এরপর যেটা দেখলাম, আমাদের যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হলো যে আমাদের যে থাকার জায়গা তার পাশে একটা পুকুর ছিল, মজা পুকুরই বলেন। আস্তে 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 গ্রিল দিয়ে সেই নারী প্রতিমাটা কিংবা নারী মূর্তি যাই বলেন, সেই গ্রিল দিয়ে আস্তে 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 বাইরে চলে সেই পুকুরের জলে আস্তে আস্তে মিশে গেল। আমি আস্তে আস্তে আমি আমার রুমে ফিরে আসলাম, সারাটা রাত না ঘুমিয়ে আমি জেগে রইলাম। পরদিন সকালবেলা আমি আমার যিনি সিনিয়র আছেন, সিনিয়র কলিগ আরএমও, তাদের সাথে ব্যাপারটা আমি শেয়ার করলাম যে আমি এরকম একটা প্যারানর্মাল একটা অবস্থার মুখোমুখি হয়েছি, ব্যাপারটা আসলে কি। তারা আমাকে যেটা বললো যে তুমি ভালো করেছো যে তুমি কোনো সাড়ায় আগায় যাও না, কিন্তু এরকম এরকম ঘটনা আগেও ঘটেছে, বা নারীর মুক্তি কিংবা এই ধরনের কোনো কিছু আমরা দেখিনি, তবে এরকম ঘটনা ঘটছে। তো তারপর আমাদের যিনি ওখানকার প্রধান, আমরা বলি ইউএইচএসপিও স্যার, উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার, তাকে আমি শেয়ার করলাম না ব্যাপারটা, জাস্ট বললাম যে স্যার রুমটা তো আমাদের অনেক দূরে সরে গেছে, এটা আমাদের জন্য ভালো হয়। তো তিনি আমার কথাটা শুনলেন, আমাদের রুমটা ওইদিকে নিয়ে আসবেন। তো আমি যতদিন ওইখানে ছিলাম, নাইট ডিউটি পড়েছে, তিন চারটা পড়েছে, দুই মাসের মতো ছিলাম আমি সেই হেলথ কমপ্লেক্সে, আমি আর ওই ধরনের কোনো কাহিনীর সাথে কিংবা ওই ধরনের কোনো সিচুয়েশনের সাথে আর আমার দেখা হয়নি।
আপনি একটু বলবেন যে আপনি যে মহিলাটিকে দেখেছিলেন, সেই মহিলাটি মানে কেমন, মানে এমনিতে নর্মালি মানুষের মতো নাকি মূর্তির মতো নাকি তার পোশাক আশাক কেমন, দেখতে যতটুকু পেরেছিলেন সেটা কি?
মানে মূর্তি তো বুঝে মানে দেখাই যাচ্ছে যে একটা মধ্যবয়স্ক মহিলা, মানে নর্মালি যেরকম লাগে যে শাড়ি পরে থাকলে যেরকম লাগে সেরকমই,
একদম নর্মাল মানুষের মতো। এবং আপনার নিজের চোখের সামনে পুরো জিনিসটা ঘটেছে, এবং এই ঘটনা তো বাকি অংশ আছে যেটা আমরা আরেকটু পরে শুনবো, এবং তার আগে আমরা আরো একটা ঘটনা শুনে আসি। আমাদের আরো একজন অতিথি এখানে আছেন, এবং সেই অতিথির কাছে যাওয়ার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের কিছু আজকের পাঠানো আপনাদের কমেন্ট পড়বো। আমি দেখতে পাচ্ছি মুনতাসির আহসান আমাদের বলছেন প্রথমবার লাইভ শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাইম ইসলাম, এছাড়াও দেওয়ান সাকিব আমাদের সঙ্গে আছেন, সাজ্জাদ হুসাইন বাপ্পি আমাদের সঙ্গে আছেন, নাবিল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তাসির হাসান আছেন, আমাদের সঙ্গে আর এইচ রূপা আক্তার, আমাদের সঙ্গে আছেন তৌফিকুর রহমান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন সাদমান কাউসার, আছেন এস এম সুমন আমাদের সঙ্গে, এবং দ্বিতীয় ঘটনাটা তার কাছে অনেক ভালো লেগেছে, বগুড়া থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জাহিদা আহমেদ তুষার, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আর জে মোশারফ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পনির পানির অপমান জীব অপর নাম জীবন, ওকে, আমাদের সঙ্গে আছেন সন্দীপ বিশ্বাস, এছাড়াও আমাদের সঙ্গে আছেন শহীদ শাহ, ইমেলটা খুব ভালো ছিল তাই লিখেছেন, এমডি মাহমুদ খুলনা থেকে শুনছেন, সেকেন্ড স্টোরিটা দারুণ লেগেছে সেটা বলেছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাসান হুসাইন, এছাড়াও আছেন আমাদের সঙ্গে বিরাজ আছেন আমাদের সঙ্গে, এছাড়াও মাহমুদ জায়ান আহমেদ আমাদের সঙ্গে আছেন, আরো অনেকেই। তো যাই হোক, যারা আমাদের সঙ্গে আছেন এবং পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন, আমি পড়ছিলাম আমাদের ফেসবুকের যে ভুকাসিমের যে পেজটা রয়েছে সেই পেজ থেকে, এবং ফিরে এসে আবারও পড়বো তখন ফুর্তির পেজ থেকে পড়বো। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। আমি আরো একবার বলি, আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radiofurti.fm, which is bhutasam@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনান। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন আমাদের সাথে, অথবা ইমেইলও লিক করে পাঠাতে পারেন আমাদেরকে ঘটনাটি। হ্যাঁ, আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhutasam.rasal। চলে যাচ্ছি আমরা আমাদের আজকের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনাটা শুনবো, কোথা থেকে এসছেন সেটাও একটু কাইন্ডলি বলবেন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সাজ্জাদ রহমান,
জি,
এসেছি পশ্চিম শাহরাপাড়া মিরপুর ঢাকা থেকে। শুরুতে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য,
থ্যাংক ইউ সো মাচ।
এবং যারা শুনছেন ভূতসমের শ্রোতাবৃন্দ এবং আমার ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। এই ঘটনাটি আমার নানির সাথে ঘটে যাওয়া 1960 সালের দিকের একটি ঘটনা। আমার নানি বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নগরবলিয়া নামক গ্রামে। আমার নানি একদিন মধ্যরাতে ঘুমিয়েছিলেন, তিনি হঠাৎ স্বপ্নে দেখতে পেলেন এক লোক তাকে বলছে, তুই একটি ব্যাঙের মণি পেয়েছিস, এই মণির মাধ্যমে তুই অনেক ধন সম্পদের মালিক হতে পারবি এবং এই মণির দ্বারা তোর অনেক উপকার সাধিত হবে।
দেখেন, এই যে ব্যাঙের মণির কথা বলছেন, এটা তো এমনিতে গল্পতেও থাকে, কিন্তু এটা আপনার নিজের নানির সাথে ঘটেছে,
নিজের নানির সাথে,
এবং এটা আপনার
ফ্যামিলির সবাই এটা জানে।
ওকে,
তো নানি এরপরে এই স্বপ্নটি দেখলো এবং সেই সাথে সেই লোকটি আরো বলল নানিকে যে এই ঘটনা যদি তুই কাউকে বলিস তাহলে তোর সন্তানাদি হবে না, তোর ভবিষ্যতে অনেক ক্ষতি হবে। তো সেই সময় যেহেতু বিদ্যুতের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, সেই সূত্রে নানি ওই রাতে হেরিকেন দিয়ে সেই তার যে পুকুর ঘাট, বলে রাখা ভালো নানির একদম ঘরটি পুকুর ঘাটের সন্নিকটেই অবস্থান করেছিল। তো নানি সেখান থেকে যে দেখলো ব্যাঙের মণিটি জল জল করছে, সেটি এনে সযত্নে রেখে দিল। দুই তিন দিন খুব ভালোই চলছিল। হঠাৎ আমার নানা ভাই একদিন দেখতে পেল যে এটি কিসের মণি বা এটি কি, নানির কাছে জিজ্ঞেস করলো। তখন নানি তার যে ঘটনাটি ঘটেছে সেটি নানার সাথে শেয়ার করলো। পরবর্তীতে এটি শেয়ার করার একদিন পরেই রাতে নানি আবার স্বপ্নে সেই লোকটি তাকে বলছে, এটি তোর স্বামী যেহেতু দেখেছে, তোর এখন এগুলা রাখা যাবে না, তুই এটি ফেরত দিয়ে দে। তো সেই ক্ষেত্রে এখন কি করতে হবে? তখন এটি বলেছে যে এটি মাদারীপুরের শকুনি লেক নামক যে লেকটি আছে সেখানেই তোকে ফেলতে হবে, না ফেললে তোর সন্তানাদি হবে না এবং অনেক বিপদ হবে।
আচ্ছা।
তখন নানি এটি দেখে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে সে দেখে তার ঘরের সামনে শত শত ব্যাং এসে হাজির হয়ে গিয়েছে এবং ব্যাংগুলো প্রচুর ডাকাডাকি করছে। তখন নানি নানাকে ডাক দিল। নানি নানা দুজনেই দেখলো প্রচণ্ড ব্যাং, তারা প্রচুর ভয় পেল। তো সেই দিন ঘটনার পরে তার দু একদিন পরে নানি তার মামার সাথে উক্ত ঘটনাটি শেয়ার করে। তখন তার মামা একজন দিনদার ব্যক্তি ছিল, সে একজন হুজুরের কাছে তার ভাগ্নির এই ঘটনাটি শেয়ার করলেন। তো সেই হুজুর জিন চালান করতে পারত। তখন জিন চালানের মাধ্যমে নানির উক্ত ঘটনাটি বললেন। তখন হুজুর যা বললেন সেই জিনের মাধ্যমে জানতে পেরে বললেন, এটি একটি তোমার ভাগ্নির সাথে লোভের সম্পর্ক করতে চেয়েছিল, এর মাধ্যমে সেই জিন পরবর্তীতে আমার নানির উপরে ভর করতে চেয়েছিল। তো তখন সেই হুজুর বলল, এটি আমি শকুনি লেকের মধ্যে ফেলে দিয়ে আসব। তখন তারপরের দিন সেই হুজুর সেই মণিটি, ব্যাঙের মণিটি মাদারীপুরের শকুনি লেক নামক যে লেকটি আছে সেখানে ফেলতে গেল। যখন মণিটি ফেলতে গেল তখন একটি অদ্ভুত ঘটনার উপক্রম হলো। কোথা থেকে যেন হাজার হাজার ব্যাং এসে সেই লেকটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল, মনে হচ্ছে এটি একটি ব্যাঙের লেক। এটাই ছিল আমার সাথে, আমার নানির সাথে ঘটে যাওয়া
রাতে। আপনার ফ্যামিলির সবাই জানে?
ফ্যামিলির সবাই জানে। নানির সাথে আরো অনেক ঘটনাই ঘটেছে এই জিন পজিটিভ রিলেটেড।
এবং তিনি জিন দ্বারা পজিটিভ ছিলেন,
জিন দ্বারা পজিটিভ ছিলেন। তিনি এখন স্ট্রোকে রোগী, এখন শয্যাশায়ী শরীয়তপুরে বর্তমানে অবস্থান করছেন।
তিনি এখনো বেঁচে আছেন?
এখনো বেঁচে আছেন
এবং তার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে 1960 সালে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা আরো একটা ইমেইলে যাব, তবে তার আগে একটা ছোট বিরতিতে যাব। এবং বিরতির আগে কিছু না পড়লেই না, সাইমন আরাফাত বাবু আমাদের লিখছেন যে থার্ড স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। আমাদের সঙ্গে দেলোয়ার খান লিখেছেন, মিতালি থেকে শুনছেন তিনি, এখন লাইভ শুনছেন আমাদেরকে। বুম্বান সম্রাট আমাদের সঙ্গে আছেন যশোর থেকে, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। এবং ফুটির যে পেজটা সেই পেজেও আপনাদের অনেকে আপনারা আছেন, এবং যেটা যেটা www.facebook.com/radio.ফুটি সেখানেও অনেকে আছেন। এবং সেখানেও আমি দেখতে পাচ্ছি যে রুশাফি আমাদের সঙ্গে আছেন, নুসরাত মালা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে এছাড়াও আছেন আরো দেখতে পাচ্ছি যে অনেকেই। এবং যারা এই পেজটা আসতে চান এবং ফুটেসমের পেজ যাতে চান, তাদেরকে আমি আরো একবার আমাদের অ্যাড্রেসটা বলে দিব। তার আগে বলি যে আমাদের এখানে মর্জিনা মায়েশা মিষ্টি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরিফ আফ্রেদি, এছাড়াও তসলিম মাহবুব হৃদয় আমাদের সঙ্গে আছেন, সিনথিয়া আফরিন মিতু আমাদের সঙ্গে আছেন এবং আজিমপুর থেকে শুনছেন, নিম আক্তার আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে তিনি বলছেন যে গত সপ্তাহের এই সময় আমি আপনাদের স্টুডিওতে বসেছিলাম, আজ মনে পড়ছে সেই কথা। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সাথে কথা বলার জন্য এবং আমাদের এখানে স্টুডিওতে এসে উপস্থিত হওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাজ্জাদ বিশ্বাস, এছাড়াও তিনি বলছেন যে আজ প্রথম ভূতের শুনছি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আদিয়ান খান প্রহর আমাদের সঙ্গে আছেন, সন্ন্যাসী রাজা, এছাড়াও মোহাম্মদ নাইমুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, হাবিব রোহান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাকলাইন মুস্তাক সিয়াম, আমাদের সঙ্গে আছেন এমডি মেহদি হাসান, এস সেজান ওয়াহিদ আমাদের সঙ্গে আছেন, প্রিন্স ফারহান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আলিফ হোসাইন, তিশা চৌধুরী আমাদের সঙ্গে আছেন, পূজা বণিক বগুড়া থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন এমডি রবিউল হোসেন সহ আরো অনেকে। একটা ছোট্ট বিরতির পরে এখনই ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুড রেডিও এফএম এন্ড ডু ফিফটি
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিং ফোন।
এবং চলছে ভূত এফএম। এই মুহূর্তে ভেবেছিলাম একটা ইমেইল পড়বো, তবে তার আগে আমরা একটু ডক্টর সাহেবের কাছে তার ঘটনা শোনাচ্ছি এবং আপনারা সবাই শুনেছেন যে তিনি একটা প্রত্যন্ত অঞ্চলে একটা হসপিটালের যে একটা অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হন। তিনি যখন তার রেস্ট রুমে ছিলেন তখন তিনি হঠাৎ করে দেখতে পান এক মহিলাকে, যে মহিলা গ্রিল ভেদ করে পাশের একটা পুকুরে সরাসরি গিয়ে পড়ে এবং সেটা তার চোখের সামনেই ঘটে যায় এবং সে তিনি তো মিলিয়ে যান বোধ হয় একটা সময়, তাই না? তো যেটা এটা মিলিয়ে যান, তো এই ঘটনাটা উনি ভেবেছিলেন যে ওই জায়গার সমস্যা, কিন্তু পরবর্তীতে তার সাথে কি ঘটলো এখন সেটা শুনবো আমরা। তো লোকেশ সাহা, আমরা শুনি আপনার ঘটনার বাকি অংশটা।
ঠিক আছে ভাই, দ্যাট উড বি ওকে, দ্যাট উড বি ওকে ইফ দ্যাট হ্যাপেন্ড অর ফিনিশড এট দ্যাট টাইম, কিন্তু সেটা হলো না। তো আমার মনে যেটা প্রশ্ন ছিল সেটা হলো, ইজ দ্য দ্যাট প্লেস রিয়েলি হন্টেড অর ইজ দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন উইথ মি? তো যেটা হলো সেটা হলো আমি ওই জায়গায় ওই জায়গাটা আমি যেটা বলছিলাম যে আমি ওখানে দু মাসের মতো ছিলাম, দু মাস পর আমার পোস্টিং চেঞ্জ হয়ে যায় এবং আমি ঢাকার একটি হাসপাতালে আমি আবার আমার কর্মজীবন যেটা আমাদের মাথায় সেটা চলতে থাকে, সেখানে আমার পোস্টিং ছিল। এই ঘটনাটাও একইভাবেই হলো, সেদিনও আমার একটি নাইট ডিউটি ছিল, ওটাও একটি পুরনো হাসপাতাল, সঙ্গত কারণে সেই হাসপাতালের নামে এখানে বলবো
না, বলার দরকারও নেই।
তো সেখানে আমার নাইট ডিউটি চলছিল, তো আমি একইভাবে একদিন রাতের বেলা ডিউটি করছি, এ সময় হলো যে কোনো একটি কারণে আমি আমার রুমে যাই, ওই সময়ও তিনটা সাড়ে তিনটা এরকম বাজে। তো আমি যখন রুমটা খোলা রেখে আমি জাস্ট ওয়াশরুম থেকে বের হই, আমি ঠিক সেই নারী মূর্তিকে আবার আমার সামনে দেখি। শি ডিডন্ট কজ এনি হার্ম টু মি, আই ওয়াজ অনলি সিইং হার, দ্যাটস অল। তিনি আবার আস্তে 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 যে রেলিংটা ছিল সেটা দিয়ে মিলিয়ে যান। তো যেটা এই ঘটনাটা হওয়ার পর আমি ওনাকে ফ্রিকোয়েন্টলি দেখতে থাকি, মানে তিনি আসছেন, সে আমার কোনো হার্ম করছেন না, বাট তাকে আমি দেখতে থাকি যেখানে আমি যাই কিছুদিন পর পর, এমন না কোনো নির্দিষ্ট সময় আছে, রাতে একটি নির্দিষ্ট সময় তিনটা থেকে সাড়ে তিনটা। কারণ আমি একটা উদাহরণ দিই, আমার ওই সময় পোস্ট গ্রাজুয়েশন একটা এক্সাম ছিল, আমি রাতে পড়ছিলাম আমার ফ্ল্যাটে, তো সেই সময় আমি দেখলাম যে রাত তিনটা থেকে সাড়ে তিনটা হবে ওই সময়ও, তো আমি রাতে পড়ছিলাম। আপনি অবশ্যই বাকি বল আছে ডাক্তার একটু তো যখন আমি পড়ছি, মানে জাস্ট মুখের সামনে আমার পড়ার বইটা আছে, তো আমি নিচের দিকে তো তাকানোর সময় দেখলাম যে সাদা দুইটা পা দেখা যাচ্ছে। ওই সময় আমার ওয়াইফ আমার ফ্ল্যাটে ছিলেন না, ওই ফ্ল্যাটে ছিলেন না, আমি জাস্ট ফ্ল্যাটে একা পড়াশোনা করছিলাম। যখন আমি আমার সামনে থেকে বইটা সরে আর ফেললাম চোখের সামনে থেকে, দ্যাট লেডি ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি। তো সেই সময় আমি জাস্ট
সেম লেডি
মানে অন্য কেউ না, উনিই ছিলেন। তো আমি এটার সাথে আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছিলাম যে আমি তাকে দেখবই, কিন্তু ওই দিন ফ্ল্যাটে আমি একা ছিলাম বলতে গেলে, আর আমার ব্রাদার ইন ল ছিলেন, তিনি আলাদা ঘরে ঘুমাচ্ছিলেন। তো আমি দেখার পর সে আস্তে আস্তে চলে গেল, এরকমই কয়েকবার ঘটনার সাথে আমি আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে গেলাম। আমার ফাদার তিনি একজন ডক্টর, তিনি এই ব্যাপারগুলো খুব একটা বিশ্বাস করতেন না, ব্যাপারগুলো যে এরকম হচ্ছে, কিন্তু পাশাপাশি যাতে দেখা গেল আমার কিছু স্লিপ ডিসঅর্ডার ডেভেলপ করলো এই ঘটনা হওয়ার পর থেকে আমার জীবনে, যে মনে করেন যে আমি পাশে যিনি আছেন তাকে আমি চিনতে পারছি না ঘুমের ঘরে, কিংবা হঠাৎ করে উত্তেজিত হয়ে যাচ্ছি, এইরকম ব্যাপারগুলো, মানে জিনিসগুলো আমার জন্য খুব সুখকর ছিল না, কিংবা আশেপাশের মানুষদের জন্য। তো আমার ফাদার ইন ল তিনি কিছুটা আমার সাথে কথা বলার পর ব্যাপারগুলোর সাথে একটু তার কাছে মনে হলো জিনিসটা সামথিং প্যারানর্মাল ইজ গোয়িং হিয়ার, তো তার তিনি আমার ব্যাপারগুলো নিয়ে একজন কুমিল্লার দিকে একজন সন্ন্যাসী টাইপের বলেন এরকম একজনের সাথে, একজন সাধু পুরুষ, তার সাথে ব্যাপারগুলো নিয়ে একটু ডিসকাস করলো এবং আমার ব্যাপারে বললো। তো তিনি ওখান থেকে যেটা বুঝতে পারলেন যে যেটা আমি একজন ডক্টর হলেও আমার কাছে যেটা বলতে বাধ্য যে প্যারানর্মাল ব্যাপারটা হচ্ছে, তিনি যেটা খুঁজে বের করলেন আমার সাথে পরী প্রভাব আছে, পরীর একটা কানেকশন আছে। তিনি আমাকে পেয়েছিলেন অনেক ছোট থাকতে, আমি আমার দেশের বাড়িতে কোন নদীর পাশে আমি যাচ্ছিলাম সেই সময় আমি তার চোখে পড়ি, এবং সেই সময় থেকে উনি কোনো না কোনো ভাবে আসেন, বাট এটা তো প্রকট হয়নি সেই সময় থেকে। যে ফার্স্ট আমি ইনসিডেন্টটা বলেছিলাম সেই উপজেলা হেলথ কমপ্লেক্সে, সেখান থেকে ফার্স্ট দেখা যায়। তারপর থেকে উনি একটা জাস্ট তাবিজের মতো কিংবা বন্ধনী জাতীয় উনি আমাকে কিছু অ্যাপ্লাই করতে বলেন, সেই জিনিসটা আমি পড়া মানে শরীরে নেওয়ার পর থেকে তাকে আর দেখি না, বাট দেখি না বললেও আমি ফিল করি যে আমি আসে একা না। আমি যখন একটা জায়গায় থাকি কিংবা কোনো একটা আলাদা ফ্ল্যাটে থাকি কিংবা কোনো জায়গায় মনে করেন এরকম ডিউটি থাকে, আমি ফিল করি আমার আশেপাশে কেউ আছে, আমি একা না, এরকম একটা ফিলিং আমার সবসময় কাজ করে। এবং এই জিনিসটাকে মনে করেন যে প্রতি বছর রূপোর জলের ধরে আবার আমাকে পড়তে হয়,
এটা প্রতি বছরই
প্রতি
বছর। আপনি বলছিলেন যে আপনার পড়াশোনা ওই সময় অনেক প্রেশার ছিল, তো আপনার কাছে আমার একটাই মানে জাস্ট আমার কাছে মনে হলো জিজ্ঞেস করি যে আপনি হয়তো ভালো উত্তর দিতে পারবেন এটা, সেটা হচ্ছে যে আপনার কেন ওই সময়টা মনে হলো না যে এটা হয়তো স্ট্রেস থেকে অ্যাংজাইটিটা হচ্ছে বা এরকম ধরনের, যেহেতু ইউ আর এ ডক্টর, তো আপনার কেন এরকম না মনে হয়, কেন আপনি জিনিসটাকে একটু প্যারানর্মাল বলে ধারণা করতে পারলেন? বা
কারণ যখন এটা প্রথম শুরু হয় কিংবা অন্যান্য থেকে আমি যখন দেখি সেটা তোমার পড়াশোনা কোনো স্ট্রেস ছিল না, আমি একটা ইনসিডেন্ট বললাম যে আমার ওই সময় পরীক্ষা ছিল, এটা এক্সাম্পল যে একটা অনেকগুলো ঘটনার মধ্যে একটা সময় যে ওই সময় আমি তাকে গেছি এক্সাম্পল রাখুন, মানে স্ট্রেসের সাথে যদি হতো আমি কিন্তু জিনিসটা অনেক লজিক্যালি চিন্তা করার চিন্তা করেছি।
আরেকটা কোয়েশ্চেন আমার কাছে আছে যে আপনি সবসময় বলছেন যে কেউ আপনি ইউ আর নট অ্যালোন, আপনার সবসময় মনে হচ্ছে কেউ না কেউ আপনার সঙ্গে আছে, এই যে এই ফিলিংটা কি একা থাকলে হয় নাকি সবসময় আপনার মানে আপনার সাথে যখন কেউ থাকে তখন আপনার হঠাৎ হঠাৎ মনে হয় যে না কেউ একজন আছে আপনার সাথে?
না, জিনিসটা হলো যে আমি যখন আমার ফ্ল্যাটে একা থাকি সেই সময়টা আমি ফিল করি যে আমার আশেপাশে কেউ আছেন, আমার কোনো হার্ম কিন্তু হচ্ছে না, কোনো ধরনের হার্ম আমার সে করতেছে না,
বাট
আমি ফিল করতেছি আমি একা না। এটা কিন্তু অন্য অনেক অস্বস্তিকর একটা ব্যাপার যে আমি জানি যে কেউ নাই, বাট আমি ফিল করতেছি আমার আশেপাশে কেউ আছে।
কোন সময় যে যিনি আছেন সেটা কি সেই মহিলাই বলে মনে হয় আপনার নাকি অন্য কারো কথাও মনে হয়? এভাবে কোন সময় দেখেনি,
আমি তো একজনকেই দেখছি আর কেউ,
কিন্তু আপনি ফিল করতে পারেন যাকে তাকে আজ পর্যন্ত তার সাথে আপনার দেখা হয় নাই, বাট আপনি মনে করেন?
আমি তো প্রথমেই যে
না না আমি তা বলছি না, আমি বলছি যে আপনি আপনার যে সবসময় মনে হয় যে আপনি একা না, হ্যাঁ, তো এটা মানে সেকেন্ড কাউকে তো আপনি আর কখনো দেখেননি, ওই একজনকেই দেখেছেন, এবং তারপর থেকে আপনার তো এই ঝামেলাটা শুরু হয়েছিল তারপর থেকে যখন
ওই ঘটনার পর থেকে ওই ইনসিডেন্টটা?
আচ্ছা,
আমার তখনই সন্দেহ ছিল যখন আমি যখন আমার সিনিয়র কলিগকে জিজ্ঞেস করি যে এরকম প্যারানর্মাল কিছু তারা দেখছে কিনা, তারা কিন্তু জিনিসটা হ্যাঁ বলেছে, বাট কোনো নারী মূর্তির কথা বলেনি,
একজন হয়তো এক
এক রকম ভাবে এক এক রকম দেখছে, কিন্তু নারী মূর্তি কিছু নেই। তো যেহেতু উনি আমার সাথে রয়েই গেল, আমি যখন আমার পোস্টিং চেঞ্জ হচ্ছে, বাট উনি কিন্তু আমাকে পাচ্ছে না
এখনো পর্যন্ত, সেই একই অবস্থা,
একই অবস্থা, এখন কিন্তু আমি দেখি না তাকে।
আচ্ছা, ওকে। এবং আপনার আপনি যতটুকু শুনেছেন সেই ভদ্রলোকের কাছ থেকে তিনি বলেছেন সেটা পরীর প্রভাব,
এবং সেটা হলো যে অনেক ছোটবেলায় উনি আমাকে যখন দেখছে তখন থেকেই ছিল, বা সেটা কোনো প্রকট হয়নি বা সামনে আসে নাই।
আচ্ছা, এই যে এই ফিলিংটা আপনি এত ভয় পান না কোনো সময়? মানে ভয় লাগে,
অস্বস্তি
লাগে বেশি,
কারণ আমি ভয় পাই না এই কারণে যে হার্ম করে নাই, তিনি কিন্তু আমার কখনো কোনো হার্ম করে নাই, এই জন্য তার সেই ভয়টা নেই।
রাইট,
যেটা যিনি আমার ল ফাদার ইন ল যখন গিয়েছিলেন যার কাছে, সে একটা জিনিস ভয় পাচ্ছিল যে যখন এরকম ইনস্টিংক্ট গুলা যখন একজনের সাথে থাকে, মানে যদি সে লেডিস মানে পড়ি কিংবা এরকম একই রকম, মানে দ্যাট মিন্স তিনি ভয় পাচ্ছিলেন যে মানে আমার সাথে আমার ওয়াইফের কোনো সমস্যা হয় কিনা এটা নিয়ে, মানে তারা কিন্তু চায় না যে একই রকম অন্য কেউ তার সাথে থাকুক।
হ্যাঁ, এটা খুবই লজিক্যাল একটা চিন্তা, এবং এরকম বহু ঘটনা ঘটেছে,
সমস্যাটা হয়নি। আই এম স্টিল ভেরি হ্যাপি উইথ মাই ওয়াইফ, এবং আমার কনজুগাল যথেষ্ট ভালো।
বাহ, চমৎকার চমৎকার, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা শেয়ার করার জন্য, এবং আমি আই এম শিওর যে ভাবি listening to us and amar mone hoye
I know you are listening to me.
আমরা চলে যাই তার সেই ঘটনায়। আর একবার আপনার নামটা পৃথিবীতে সবার আগে শেয়ার করবেন, তারপর আপনার আপনি কোথা থেকে এসেছেন সেটা শুনবো এবং তারপর আপনার ঘটনায় যাবো।
এগেন আমি সাজ্জাদ রহমান, পশ্চিম শেয়ারপাড়া মিরপুর।
জি
জি, আমি যে সেকেন্ড যে স্টোরিটা বলবো এটাও আমার নানির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো এই ঘটনার একটু প্রেক্ষাপট না বললেই নয় রাসেল ভাই, নানি যখন নববধূ হয়ে আমার নানা বাড়িতে আসলো তখন তার দুই তিন মাসের মধ্যে ঘটে গেল এই ঘটনাটি। নানি যখন তার বাবা বাড়ি মাদারীপুর থেকে যখন শরীয়তপুরে আসে তখন যাতায়াত ব্যবস্থা এটা 1955-60 সালের দিকের ঘটনা, ওই সময় যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, তো যেই কারণে দেখা যেত নানুদের বাড়ি থেকে যে জঞ্জঘাট তার দূরত্ব প্রায় 2 ঘন্টার মতো, এবং এটা পুরো হাঁটার রাস্তা ছিল। তো বলে রাখা ভালো, গ্রামের বাড়িতে কিন্তু সন্ধ্যা 7টা মানে অনেক রাত। তো সেই সময় আপনার সেই লঞ্চঘাট থেকে নানি ছিল, সাথে আমার নানা ছিল, নানার দুটা চাচা ছিল, এই 4-5 জন মিলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ইতিমধ্যে নানি কোনো একটা বড় আকারের গাছের সাথে সে আপনি ধাক্কা খেল। ধাক্কা খাওয়ার পরে নানি দেখতে পেল লম্বা আকারের একটি বিড়াল। তো এই বিড়ালটি দেখার পরে নানি কিছুটা ভয় পেয়েছে, বাট সেই মাত্র বিড়ালটি দেখেছে, আর কেউ বিড়ালটি দেখেনি। এটি ছিল একটি এই ঘটনার মানে লিঙ্কেজ যদি আমি বলি তাহলে এই ঘটনার সাথে এটি একটি যুক্ত করা যায়। তো নানি এরপরে বাসায় চলে আসে, এরপরেই সে তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। যেমন সে আপনার দেখা যেত ভর দুপুরে পুকুর পাড়ে বসে রয়েছে, দেখা যেত সন্ধ্যাবেলা সেই তেঁতুল গাছ আমরা জানি যে অনেক চিকন থাকে, সেই তেঁতুল গাছের একদম মগডালে সে বসে আছে। তো এরকম কিছু অদ্ভুত ঘটনা ঘটত। তো এই ধরনের ঘটনার ফলে সে দেখা যেত অনেক ছোট ছেলে মেয়েদেরকে প্রহার করছে। তো এই ধরনের ঘটনা দেখার পরে আমার যে নানার বাবা সে ভাবলো যে আমরা কিছু হুজুর বা কবিরাজ এই টাইপের লোক দ্বারা দেখি সমাধান করতে পারি কি। যখন অনেক আলেম ওলামা অনেক কবিরাজ দিয়েও চেষ্টা করার পরে হচ্ছিল না, পরবর্তীতে নানির যে মামা উনি একজন দিনদার ব্যক্তি, আমি প্রথম ঘটনাতেই বলেছি, তো উনি তখন ঢাকা থেকে মাদারীপুর যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে ওঠেন। তো লঞ্চে উনি ইতিমধ্যে একজন দরবেশ লোকের সঙ্গে তার পরিচয় হয়। কিভাবে পরিচয় সেটা না বললেই নয়, সেই দরবেশ যখন দরবেশের কাছে লঞ্চ কর্তৃপক্ষ ভাড়া চাইতে আসলো তখন সেই লঞ্চ দরবেশ বলছিল যে আমার কাছে পর্যাপ্ত টাকা নেই তাই আমি তোমাকে টাকা দিতে পারছি না। তখন লঞ্চ কর্তৃপক্ষের সাথে এক কথায় দুই কথা তাদের সঙ্গে বাধানুবাদ হয়। তো বাধানুবাদ হওয়ার পরে তো দরবেশ আপনার একটি দোয়া বা কালাম যাই বলি সেটা করার মাধ্যমে সে লঞ্চটিকে বন্ধ করে দেয়, চলন্ত লঞ্চটিকে বন্ধ করে দেয়। তখন লঞ্চের যারা যাত্রী ছিল তারা সবাই হাহুতাশ করে, কি হলো কি হলো, হঠাৎ রাতের বেলা এরকম নদীর মাঝে লঞ্চ হঠাৎ বন্ধ হয়ে গেল, ভালো চলছিল। তখন সবাই ওই দরবেশের কাছে আকুতি মিনতি করে যে আপনি প্লিজ এই লঞ্চটিকে চলার ব্যবস্থা করে দিন। তো সেই দরবেশ সম্পর্কে না বললি না, সেই দরবেশ এসেছিল নাকি ভারতের কামরূপ কামাখ্যা, সেখান থেকে সে নাকি বাংলাদেশে ভ্রমণে এসেছিল, ইতিমধ্যে ওই নানির মামার সাথে দেখা। পরবর্তীতে নানির মামা ওই ঘটনার পরে দরবেশের সাথে কথা বলেন, কথা বলার পরে বলেন যে এমন এমন আমার ভাগ্নির সাথে এই ধরনের ঘটনা ঘটছে, সে তো জিন্দারা আক্রান্ত বা জিন্দারা পজেস, আপনি কি এর সমাধান করতে পারবেন? বলেন হ্যাঁ চলেন তাহলে আপনার সাথে আমি যাই। বলে রাখা ভালো যে নানির বাবা বাড়ি মাদারীপুর শহরে। তো সেই দরবেশ ব্যক্তিটি নানির মামার সাথে সে মাদারীপুর ওনাদের বাসায় গেল, যে নানিকে দেখলো। নানিকে দেখার পরে বলল মা তুমি তোমাকে আমি একটি কাজ দিব, এই কাজটির মাধ্যমে আমি জানতে পারবো যে তুমি জিন দ্বারা আক্রান্ত কি না। তখন সে তার হাতে একটি দা টাইপের একটা অস্ত্র দিল, সেই অস্ত্র দিয়ে বলল যে তুমি একটি এই লম্বা কলা গাছের পাতাটা কাটবে, এই কাটার মাধ্যমে আমি দেখতে পারবো তুমি কি আসলেই জিন দ্বারা আক্রান্ত কিনা। তখন সে দেখল একটি লম্বা আকারের সেই কলা গাছের পাতাটিকে সে সহজেই কেটে ফেললো, এর মাধ্যমে প্রমাণ হলো যে সে জিন দ্বারা আক্রান্ত। পরবর্তীতে সে বেশ কিছু রিচুয়াল যাই বলি আমরা প্রসেস, সেই প্রসেস করে সে একটি কাচের বোতলে সেই সেই জিনটিকে সে দোয়া কালাম যা বলি আমরা সেই সেটার পড়ার মাধ্যমে সেই জিনটিকে সে বোতল বন্দি করতে পেরেছে এবং বোতলের যে চিপনিটি বা মুখটি সেটি লাগিয়ে ফেলতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে সেই বোতলটি নানিদের বাড়ির পাশে একটি গাব গাছ ছিল, সেই গাব গাছের নিচে বোতলটি মাটি দিয়ে চাপা দিয়ে রাখা হয়। তো নানুর সাথে এরপরে নানুর সাথে সেই জিনের আক্রান্ত থেকে নানু মুক্তি পেল, কিন্তু জিনের একটা যে আসর সেটা নানির সাথে এখনো অবধি রয়ে গিয়েছে। নানুকে আমরা মাঝে মাঝে দেখতে পাই চোখ বড় বড় লাল করে থাকে, কোরআন শরীফ পড়তে চায় না বা পড়তে পারে না, এরকম নানুর সাথে অনেক ঘটনা ঘটেছে। যদি আমি বলি আজ থেকে 10 বছর হলো নানির যে বোতলটি যেখানে পুঁতে রেখেছিল সেইখানেই তার ছোট ভাই এখানে ঘর তৈরি করার উদ্দেশ্যে ওই গাছটি কেটে ফেলে, এবং বাড়ির যেহেতু আমরা করতে হয় আমরা রাফেল ভাই জানি যে পাইলিং করতে হয়, তো পাইলিং করার সময় যেহেতু এখানে বিল্ডিং করেছে আমরা ধারণা করছি যে হয়তো বা বোতলটি ভেঙে গিয়েছে অথবা বোতলটি মুখ খুলে গিয়েছে অথবা বোতলটি এখানে অবশিষ্ট নেই। এটাই ছিল রাফেল ভাই ঘটনা আমার।
অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও অনেক ভালো লেগেছে, এবং আমি যেটা করব এখন সেটা হচ্ছে আবারও কিছু আমরা যে আপনারা কমেন্ট করছেন সেই কমেন্টে চলে যাব, এবং সেই কমেন্টে আমি প্রথমে যাচ্ছি facebook.com/bhutasan.trust এবং এই পেজে আপনারা অনেকেই লিখছেন আমাদেরকে, এবং যারা এখনো লেখেননি বা কমেন্ট করেননি তারা চলে আসুন এবং আপনারা শেয়ার করুন আপনাদের কথা। আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে, আমাদের এখানে দেখতে পাচ্ছি সামিয়া সালসাবিল আমাদের সঙ্গে বরিশাল থেকে আছেন, অভিজিৎ গোস্বামী আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের সাথে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছেন তিনি। আচ্ছা আমি একটু মেসেজ কিছু কমেন্ট পড়েও ফেলি। সামিয়া যেমন বলছেন যে জিএসসি এক্সাম শেষ তাই কোনো চিন্তা নেই, আজকে শুধু ভয় পেতে চাই। রক রায়ান আমাদের লিখেছেন ভূতাসম যখন তিনি পাঠিয়েছিলেন তখনও তিনি ওয়েট করছিলেন ভূতাসমের জন্য। এম আই মুন্না আমাদের সঙ্গে আছেন, লিখেছেন আই লাভ ভূতাসম, অলওয়েজ সাথে আছি। টমাস হুসাইন সৌদি আরব থেকে শুনছেন আমাদেরকে, অ্যাপের ছবি আপলোড করেছেন, তার মানে তিনি লাইভ শুনছেন আমাদেরকে এই মুহূর্তে অ্যাপ দিয়ে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নূর ইসলাম দেওয়ান, এবং আমাদের সঙ্গে আছেন এস কে নাইম রহমান আকাশ, আমাদের সঙ্গে আছেন ইয়াসিন সরফরাজ শফিন, বরিশাল থেকে তিনি শুনছেন, এবং আমাদের সঙ্গে তিনি বলছেন যে এটা ঘটনা শেয়ার করবো, বাট এই জায়গাটায় ঘটনা শেয়ার না করে আপনি যদি আমাদের ইমেইল করেন অর্থাৎ ভূতাসম@radio50.fm অ্যাড্রেসে যদি ইমেইল করেন তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি কনভিনিয়েন্ট হয়, সেই স্টোরিটা পড়ে শোনাটা আমাদের জন্য অনেক সুবিধা হয়। আমাদের সঙ্গে আছেন দিতে পারছি শিমুল, আমাদের সঙ্গে আছেন এছাড়াও ফারুক রেজা, আমাদের সঙ্গে আছেন সাজ্জাদ বিশ্বাস, এবং প্রথম তিনি আজ ভূতাসম শুনছেন, ওয়েলকাম টু ভূতাসম, অ্যান্ড তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে শুনছেন। তার চাচাতো ভাই সাব্বির তিনি কাতার দোহা থেকে শুনছেন, বাহ চমৎকার। অসীম দেব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আদিল আছেন আমাদের সঙ্গে, কারণ কেপি এবং কৌশিক কারণ ফ্রম হলদিয়া ইন্ডিয়া, এবং তিনি বলছেন লাভ ইউ ভূতাসম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মোহাম্মদ আয়মান হাসান আছেন আমাদের সঙ্গে, সতোষী মণ্ডল আমাদের সঙ্গে আছেন, এমডি সাদিক আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, কাউসার আহমেদ আলম ফাহিম, এমডি রুম্মান সম্রাট আমাদের সঙ্গে আছেন, ইব্রাহিম রাজিন আমাদের সঙ্গে আছেন, তৌহিদ স্বাধীন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নিম আখতার, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অনামিকা অনু, এছাড়াও আমাদের সঙ্গে এস জেড সেজান ওয়াহিদ আমাদের সঙ্গে আছেন, রায়হান আফ্রিদি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন জাহিদ হাসান শাকিল, এমডি হাসিফ আছেন আমাদের সঙ্গে, আলিফ বিন সাইদ আছেন, এমডি রাজীব আমাদের সঙ্গে আছেন, এমডি নাসিম মল্লিক, সৈকত অর্ণব আমাদের সঙ্গে আছেন, সৌরভ ইসলাম ফাহিম আমাদের সঙ্গে আছেন এবং ছবি আপলোড করেছেন এবং তারা সেখান থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন দিতে পারছেন সাজিন খান শান্ত, আর মশিউর আমাদের সঙ্গে আছেন, এমডি বাইজিদ আমাদের সঙ্গে আছেন, কে আর কামরুল জামান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন জাহিদুল মাহি, নিম আখতার সহ আরো অনেকে। আমরা যেটা করব সেটা হচ্ছে এখন একটা ছোট্ট বিরতিতে যাব, এবং বিরতির পরে আমরা ফিরে আসবো একটা অডিও ক্লিপ নিয়ে, এবং অডিও ক্লিপের পরে আমরা আবারও ইমেল নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে, এবং তারপরে অতিথির কাছে যাব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned to Radio Futi at the FM and Radio Futi.
Exclusively on FusionBD.com.
Boot FM. The night comes alive with drumming form.
নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার নাম অংশুমান ঘোষ। সালাম আলাইকুম রাসেল। আমি বেসিক্যালি কলকাতা, কিন্তু এখন কার্যক্রমে আমি ব্যাঙ্গালোরে রয়েছি, আর আমি রেগুলারলি ভোট এভেন শুনি। তো আমি যে ঘটনাগুলো বলছি ওটা খুব সিম্পল, কিন্তু দিস হ্যাজ গট আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্প্যাক্ট ইন মাই লাইফ। এরকম নয় যে আমি খুব ভয় পেয়ে গেছি কিংবা আমার খুব মানে মানসিক কোনো প্রবলেম হয়েছে, এরকম নয়। আগে ভাবতাম হয় কিংবা হয় না, কিন্তু আমি এখন জানি যে এরকম হতে পারে। ঘটনাটা এত সিম্পল যে আই ডিড নট হ্যাভ এনি আদার চয়েস টু বিলিভ ইন ইট। তো এটা 2005 এর ঘটনা, 2005 এর ঘটনা। আমি কলেজের নাম বলছি না, জায়গার নাম বলছি না, কেননা আই ওয়াজ ইন নর্থ ইস্ট, ইন্ডিয়ান নর্থ ইস্টে, জায়গাটা এতই ছোট যে ইঞ্জিনিয়ারিং কলেজ ওখানে একটাই আছে। এটা থার্ড ইয়ার এর গল্প। 2005 এ আমার সেমিস্টার শেষ হয়। কিছু ছোট ছোট জিনিস বলবো, কেননা এই ছোট ছোট জিনিসগুলো প্রচন্ড ইম্প্যাক্ট আছে গল্পতে। তো আমাদের কলেজের সামনে আমাদের হোস্টেল, যেহেতু পাহাড়ি এলাকা, রিমোট এলাকা, আলো কম, পলিউশন কম, গাড়ি ঘোড়া কম, আওয়াজ কম, তো হাওয়াতেই অনেক আওয়াজ হয়, আর যেহেতু আলো কম অন্ধকারে সবসময় গা ছমছম করে। কিন্তু এটা পুরোপুরি দিনের বেলার ঘটনা, সেরকম কোনো আনএক্সপেক্টেড কিংবা ভৌতিক কোনো ব্যাপার নয়। তো সেমিস্টার শেষ হয়েছে, এক্সাম শেষ হয়েছে, আমাদের যেহেতু হোস্টেলটা উপত্যকার ওপরে, কলেজ থেকে বেরিয়ে সামনের যে এন্ট্রেন্সটা ওটা অ্যাকচুয়ালি আমাদের হোস্টেলের ফিফথ ফ্লোর। নিচে আরো চারটে ফ্লোর আছে, নিচে আর একটা এন্ট্রেন্স আছে, ওটা গ্রাউন্ড ফ্লোর, কিন্তু যেটা বলছিলাম ফিফথ ফ্লোরে আমাদের এন্ট্রেন্স। আমার ঘরটা হচ্ছে ব্যালকনির একদম পাশে, মানে কি ফেসিং দি কলেজ, একদম এন্ট্রেন্স এর জাস্ট ওপরে লেফট হ্যান্ড সাইডে। তো ব্যাপারটা এরকমই যে পরীক্ষা শেষ হয়েছে, সবাই বাইরে যাচ্ছে, মানে আমরা সবাই ইঞ্জিনিয়ারিং কলেজে নাইট আউট কিংবা রাতের জেগে পড়াশোনা করি, তারপর পরদিন সকালবেলা পরীক্ষা দিই। তো 12টা নাগাদ পরীক্ষা শেষ হয়েছে, আমি এরকম কথা বলছি 12:30 নাগাদ, যেহেতু সেমিস্টার এন্ড, আমার কাছে টাকা পয়সা খুবই কম ছিল, বন্ধুরা সব নাচতে নাচতে বাইরে গেল, আমি কিন্তু বলিনি যে আমাকে যে টাকা নেই, আমার কাছে আমার শরীরটা খুব খারাপ, যদি টাকা না নেই বলতাম তাহলে নিশ্চয়ই আমাকে টেনে নিয়ে নিত। আমার খুব ভালো বন্ধুরা বন্ধু ছিল ইঞ্জিনিয়ারিং এর সময়, সে যাই হোক ওরা তো চলে গেল, আমার খুব শরীর খারাপ। তো আমি হোস্টেলেই থেকে গেলাম, মেসে গেলাম, মেসে খাবার খেলাম। একটা ছোট জিনিস বলে রাখি, হোস্টেলে কখনো দরজা লক করতে নেই, সেটাই নিয়ম। দরজা লক করা মানে হচ্ছিল ভেতরে সিগারেট খাচ্ছি কিংবা কোনো ভালো খাবার খাচ্ছি কিংবা কোনো দুষ্টুমি করছি, তার জন্য দরজাটা লক। যদি ঘুমোতে হয় তাহলে দরজা খোলা রেখেই ঘুমানো ভালো, তার কারণ হচ্ছিল ততক্ষণ লক করা হবে যতক্ষণ না আমি ঘুম থেকে উঠে দরজাটা খোলা করি, মানে খুলে দিই। সে যাই হোক, কিন্তু এই পার্টিকুলার সময় এটা একটা আনরিটেন অর আনসেড রুল, এসপেশালি আমার রুমের জন্য, এন্ট্রেন্স এর একদম উপরেই রুম রয়েছে। দিনের বেলা তো বাইরে হোস্টেলের দরজা খোলা, বাইরের লোক আসতে পারে, হোস্টেলের কোনো স্টুডেন্ট নেই, সব বাইরে চলে গেছে। ফর সেফটি উই ইউজ টু লক দ্য ডোরস, এটা খুবই ইম্পর্টেন্ট, পরে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, দুপুরবেলা তখন ম্যাক্সিমাম আড়াইটে বাজে, খাওয়া দাওয়া করে এলাম, এবার সারাত্রির দিকে পড়াশোনা করেছি, শুয়ে পড়বো, তো শুয়ে পড়লাম। ঘরটার ব্যাপারে একটু বলে রাখি, আমাদের রুমটা খোলার পরেই আমার সামনে খাট, আমি যদি উঠে বসি তাহলে আমি দরজার দিকে মুখ করবো, তার পেছনেই আমাদের রিডিং টেবিল, তার পেছনে দেওয়ান, তার পেছনেই জানলা। জানলাটা মানে কি, দেওয়ানটা মোটামুটি পুরোটাই জানলা, কিন্তু নেট দেওয়া, কেননা জঙ্গল এরিয়া, পোকামাকড় ঢোকে, আর জানলা পুরো বন্ধই ছিল, একটা রুমে দুজন থাকে। তো দরজা লক করে বই পড়েছি, মোটামুটি রুমে পর্দা টানার পরে অনেক আলো ছিল। তো একটা অস্বস্তির জন্য একটা মানে অদ্ভুত মানে ঘুমটা খুবই গাঢ় ছিল, আমি এমনিতেই খুব গাঢ় ঘুম আমার, আর আমি উঁচু রয়েছি মানে বুকে বুকটা খাটের উপর থাকে। তো একটা অস্বস্তি হওয়ার জন্য মানে একটু মানে মনে হচ্ছিল খাটানো হচ্ছে। তো যাই হোক, দ্বিতীয়বার যখন হলো তখন আমার কিন্তু ঘুম একবার কাটা হয়ে গেছে। থার্ড টাইম যখন হলো আমি তখন পুরোপুরি বুঝতে পারলাম আমার খাটটা ধরে কি মনে হচ্ছে। তো নর্মাল রিয়েকশন হচ্ছিল উঠে দেখা যায় কি করছে এরকম বা কেন হচ্ছে, মানে খাটটা নড়লে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যদি আপনি কারো কিছুর উপর বসে থাকেন, সেটা যাবে যদি চেয়ারও যদি হয়, যদি নাড়ানো হয় বুঝতে পারবেন যে চেয়ারটা নড়ছে। তো থার্ড টাইম পরও তখন কিন্তু আমি পুরো জাগা, আমি বুঝতে পারলাম যে টানা হচ্ছে। দ্যাট ওয়াজ আই ওয়াজ ভেরি শিওর। আমি উঠবার চেষ্টা করলাম যেটা নর্মাল রিয়াকশন, দেখিয়ে দেখি যে আমার ঘাড়ের ওপর প্রচন্ড একটা চাপ। সেকেন্ড টাইম যখন ট্রাই করলাম আমি পুরোপুরি বুঝতে পারছি মানে ঘাটটা ধরে চেপে একদম বালিশের মধ্যে কেউ মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানে আমি যত প্রসাদ দিচ্ছি তত আমার উপর প্রসাদ পড়ছে। তো আমি ছোটবেলা থেকে মা কালীর ভক্ত, আমি বললাম মা কালী আমায় বাঁচাও। তো এরকম বোধ হয় তিনবার বলেছি, তারপর আমি উঠবার মানে ছিটকে উঠে গেলাম, কেননা প্রেশারটা চলে গেছে আর আমি উল্টো থেকে প্রেশার দিচ্ছিলাম। তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম ন্যাচারাল। আর আমি উঠে আমার এটা খেয়াল আছে যে দরজা আটকানো ছিল, তার কারণ হচ্ছিল আমার বেশ বেগ পেতে হয়েছিল, আমার খুব কষ্ট হয়েছিল। আমি তখন মানে কি মানে ফাইট অর ফ্লাইট, আমার তখন ফ্লাইট। তা আমি উঠে দরজাটা খুলে কোনোভাবে বেরোলাম, বেরিয়েই আমাদের পাখার মতন করিডোর মানে উইংস আছে তিনটে উইংস, কেউই নেই। আমি তো ওই ই ব্লকের দিকে পেলাম ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড দিল্লির ছেলে রাহুল, তো একদম কোনায় ওর ই ব্লকে ঘর আমার ডি ব্লক। আমি গেলাম, গিয়ে দেখলাম রয়েছে, একটা বই পড়ছিলাম। আমি বললাম যে এরকম এরকম হয়েছে, তো তখন বলে তোর ভাই গ্যাস হয়েছে এরকম মনে হয়, একটু জল খা। আমি জল টল খেলাম, তখন বললাম ভাই তুই একবার চল দেখে আসি ব্যাপারটা কি হয়েছে, আমাকে তো এখনো ভয় করছে। তবু আমি ধাতস্থ, আমরা দুজনে গেলাম। এবার হয়েছে নাকি দরজাটা বোধহয় দুম করে খুলেছিলাম, তো রিবাউন্ড হয়ে আবার ফিরে এসছে, তো আটকোলা। আসল চমক কিন্তু এখানে, মানে এটা দেখে আমার এখনো প্রচন্ড গায়ে কাটা দিচ্ছে। দরজাটা খুললাম, খুলে দেখি একটা ছোট জিনিস বলার এখানে খুব ইম্পর্টেন্ট। 2005 কিন্তু আমাদের অত মোবাইল টোবাইল ছিল না, তখন বর্ষা ছিল ওই ছোট স্কোয়ার কিংবা গোল টাইম পিস, বিশেষ করে স্টুডেন্টদের জন্য ওটাতে কিন্তু অ্যালার্মে ঘুম মানত। এবার প্রবলেম ছিল ওটা তো ছোট জিনিস, হতো কি আমার খাটের পাশে, যেহেতু আমার দেওয়ালের পাশে আমার খাটটা, রোজ ওটা গোলে পড়ে যেত। তো পরীক্ষার সময় স্পেশালি আগের দিন আমার পুরো ভালো খেয়াল আছে, মানে খাটটা ফেলে আমি দেওয়ালে চেপে দিয়েছি, কোনো স্পেস নেই যাতে ওটা পড়ে না যায়। দরজাটা খুলে দেখলাম যে মাথার দিকে যে পাটটা রয়েছে খাটের সেটা দেওয়ালের সাথেই ঠেকানো, আর পায়ের দিকের যে কোনাটা রয়েছে সেটা মোটামুটি এক হাত থেকে দেড় হাত সরানো দেওয়াল থেকে ফাঁক রয়েছে, যেটা কোনোভাবেই পসিবল নয়। ক্যারাকলটা কেউ খাট রাখে না প্রথম কথা, আর দ্বিতীয় কথা আমার ভালো খেয়াল আছে যে আমি পুরো চেপে দিয়েছিলাম খাটটা। লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে খাটটা অত হালকা ছিল না যে আমি মানে এই উঠবার সময় ওটা সরে যাবে। সরাতে দূরের কথা এক ছিল না, বেশ ভারী ছিল, মানে একজন একটা দিক ঠেলে সরাতে পারে আর তারপর দুজন মিলে পুরো খাট নাড়াতে পারে এরকম ব্যাপার, আর বাইরে থেকে দরজা লক ছিল। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম সেদিনকে, আমি ওদের রাহুলের রুমেই ছিলাম, কিন্তু বলতে নেই পরের দিন আমি ওই খাটে শুয়েছি। এক বছর মোটামুটি কাটিয়েছি, কোনো কিছু হয়নি। কিন্তু এরপর থেকে আমি যে জিনিসগুলো ভাবতাম যে হ্যাঁ লোকে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছে, হ্যাঁ হতে পারে নাও হতে পারে, কিন্তু আমি সব এখন আর গল্প বলতে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু সব কথার বা সব এক্সপিরিয়েন্সের উপর আমার অনেক অনেক বেশি বিশ্বাস জন্মে গেছিল।
ওকে দেন, আমার কাছে আরো কিছু গল্প আছে পরে শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগে শেয়ার করুন। আসুন
ভূত FM, The Night Comes Alive with Grounding Form.
Yes, The Night Comes Alive with Grounding Form. Shunchen Radio 50 are Cholche Bhuga Fem Goyde Shomoy Rat. Ekta. Ekta Khanta Chode Galo Pebong. Arakan New, Nothing Hour, Band New Hour. সে আওয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে আরও একবার জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotasin@radio50.fm which is bhotasin@radioifok.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন বা সরাসরি লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনা। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের ফেসবুকের লিঙ্কটাও বলে দিচ্ছি, www.facebook.com/www.facebook.com/bhotasin.fasl। এই দুটো পেজে গিয়ে আমাদের যে পোস্ট রয়েছে সেখানে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আরও মানুষকে জানিয়ে দিন ভূতাসমের কথা এবং তাদেরকে ঘটনা পাঠাতে উৎসাহিত করুন। ইমেল অ্যাড্রেসটা একটু আগে শেয়ার করছি, কিছুক্ষণের মধ্যে আবারও শেয়ার করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এখন যেটা করবো সেটা হচ্ছে একটা ইমেইলে যাব, এবং এই ইমেইলটি আমাদের একজন যিনি রেগুলার লিসনার তিনি পাঠিয়েছেন এবং তার মতো করে পড়ার চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি সবসময় ভারতের দলে থাকুন সেটাই দোয়া করি। আমি তাবি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র নরসিংদী থেকে লিখছি। অনেকদিন পর আবারও ভূতাসনের জন্য ঘটনা লিখছি। এই ঘটনাটি দীর্ঘদিন যাবত ঘটে চলেছে আমার সঙ্গে। ঘটনাটি সবার কাছে কতটা ভয়ের মনে হবে জানি না, তবে আমি এখনো এর কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। ঘটনাটি আমরা বর্তমানে যে বাসায় থাকি সেই বাসাকেই কেন্দ্র করে। বাসার নাম, ঠিকানা আমি ঘটনার একদম নিচে উল্লেখ করছি। যেহেতু এটা একটি আবাসিক এলাকা তাই অনুরোধ করবো বাসার ঠিকানা না পড়ার জন্য। শুরুতেই বলছি, আমার পক্ষে ভূত এফএমে আসা সম্ভব নয়, তবে একদিন ইনশাল্লাহ আসবই। আর কথা বাড়াবো না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি, আব্বু, আম্মু ও আমার ছোট বোনকে নিয়ে আমাদের পরিবার। আব্বুর চাকরি সূত্রে আমরা ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে আবাসিক এলাকায় 20 বছর যাবত বসবাস করছি। 2011 সালের 20 সেপ্টেম্বর আমরা আমাদের আগের বাসাটি পরিবর্তন করে আমাদের বর্তমান বাসাটিতে উঠি। ঘটনা শুরু হয় এরপর থেকে। বাসায় ওঠার 3 দিন পর 23 সেপ্টেম্বর রাত 8টা বাসার সবাই তখন বাইরে গিয়েছিল, আমি তখন বাসায় একা। হঠাৎ আমি একটা ঘ্রাণ পেলাম, খুবই মনোমুগ্ধকর একটি ঘ্রাণ। প্রথমে কোনো তোয়াক্কা না করলেও এক সময় আমি ঘ্রাণটার প্রতি মুগ্ধ হয়ে যাই। আমি ঘ্রাণটির উৎস খুঁজতে শুরু করি, কিন্তু কিছুক্ষণ পরেই ঘ্রাণটি যেন হারিয়ে গেল। অতঃপর আব্বু আম্মু বাসায় আসতেই ওনাদের ঘ্রাণের কথাটি বললে তারা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। 7 বছর পর August 2018 দিনটি ঠিক মনে নেই। রাত তখন 1:20 কি 1:25 হবে, বাসায় সবাই ঘুমাচ্ছে। আমি তখন ইউটিউবে, হঠাৎ আমার নাকে একটি সুগন্ধ ভেসে আসলো। আমি তখনও ইউটিউবে ভিডিও দেখায় মুশকুল, ওদিকে কোনো খেয়ালই নেই, কিন্তু হঠাৎ করেই আমার কাছে ঘ্রাণটি চেনা চেনা মনে হতে লাগলো। আমি মনে মনে বললাম, আরে এটাই তো বোধ হয় সেই ঘ্রাণ, এত বছর পর আবার। ভাবলাম, মনে মনে বললাম, আবার ভাবলাম, এটা কি কারো পারফিউমের ঘ্রাণ? আর যদি পারফিউমের ঘ্রাণ হয়েই থাকে তাহলে এত বছর পরে কে আবার এটা ব্যবহার করছে? আর এত রাতে কারই বা পারফিউম লাগানোর দরকার পড়ল? এসব ভাবতে ভাবতে ঘ্রাণটি আবার হারিয়ে গেল। কিন্তু এবার আমি বাসায় এসব কিছু নিয়ে বলিনি। গত সেপ্টেম্বর মাসে আমার দাদু আমাদের বাসায় আসেন, তিনি আমার সঙ্গেই ঘুমান। একদিন রাতে দাদু আর আমি ঘুমোচ্ছি, রাত প্রায় আনুমানিক 3:10 আমার ঘুম ভেঙে গেল। কিন্তু কোনো সাধারণ কারণে ঘুমটা ভাঙল না। আমি তৎক্ষণাৎ আবারও সেই ঘ্রাণটা পেলাম, কিন্তু ঘ্রাণটা আজ যেন অন্য দিনের চাইতে একটু বেশি কড়া। আজ আমি আর বিছানায় থাকতে পারলাম না, তড়ি ঘড়ি করে বিছানা থেকে নেমে খুঁজতে লাগলাম ঘ্রাণটা কোথা থেকে আসছে। আমি আমার বাসার এদিক ওদিক ঘ্রাণটির উৎস খুঁজেই চলেছি, কিন্তু কোথাও তা পাচ্ছি না। আমি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ঘ্রাণ শুঁকছি। এত সুন্দর মনোমুগ্ধকর ঘ্রাণ এই পৃথিবীতে আর কোথাও বোধহয় নেই। পরক্ষণে আমি বুঝলাম ঘ্রাণটি আমাদের রান্নাঘর থেকে আসছে। আমি রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। আমি আস্তে আস্তে করে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি, আর ঘ্রাণটিও ততই কড়া হচ্ছে। আমি এতদিন ঘ্রাণটির উৎস খুঁজে পেলাম, আর তা হল আমাদের রান্নাঘর। আমার খুব ইচ্ছা হলো রান্নাঘরের লাইটটি জ্বেলে দেখতে যে ভেতরে আসলে হচ্ছে তা কি। ঠিক তখনই এক নিমিষে ঘ্রাণটি হারিয়ে গেল। একটু আশ্চর্য হলাম, রান্নাঘরে আর না যেয়ে আমি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে দাদুকে গত রাতের ঘটনাটি বলতে দাদু বললেন, এমন যদি আবারও কখনো হয় তাহলে আমি যেন ঘ্রাণটিকে পাত্তা না দিই। এর ঠিক তিন দিন পর আমি রাতে যা দেখলাম তা মনে পড়লে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। ওদিন রাতেও প্রায় তিনটার দিকে আমার ঘুম আচমকাই ভেঙে গেল। ঘুম ভেঙে গেলে সাধারণত একটা ঝিমুনি ভাব কাজ করে, কিন্তু আমার তেমনটি হলো না। আমি একদম সজাগ। ঠিক তখন দেখলাম আমার রুমের পাশে বাথরুমের দরজার কোনো থেকে কে যেন উঠে দাঁড়ালো। অন্ধকার ঘরের মধ্যে যেন আরো অন্ধকার এক ছায়া মূর্তি। জিনিসটা দেখতে খুবই চিকন, মাথা চ্যাপটা, হাতগুলি অনেক লম্বা। ওটা হাঁটতে হাঁটতে আমার বিছানার বাম পাশে আসতে লাগলো। ভয়ে তখন আমার গলা শুকিয়ে যাচ্ছিল। নিজেকে সামনে নিয়ে ডান পাশে ঘুরে শুয়ে আলতাল কুর্সি পড়ছি। আর এরপর ঘুমানোর দোয়া এবং অন্যান্য আনুষাঙ্গিক দোয়া পড়তে পড়তেই আমি ঘুমিয়ে গেলাম। বাসায় কথা কাউকে বলতে কেউ বলিনি এখনো। দোহার মাধ্যমে কিভাবে কিভাবে ঘর বন্ধ দিতে হয় তা নিজে নিজেই অনুসরণ করেছি। তারপর থেকে তেমন কিছু হয়নি। তবে হয়েছে আর এক নতুন সমস্যা। ইদানিং আমার ছোট বোন বলছে রাতে কে ওর চুল ধরে টান দেয়। প্রথমে সবাই ব্যাপারটি শুনে হাসাহাসি করলো, বলল তোমার লম্বা চুল রাতে বালিশের নিচে জামা পরে টান লাগে হয়তো। কিন্তু আমার বোন তা মানতে নারাজ। আমার কাজিন বাসায় আসলে ও আমার ছোট বোনের সঙ্গে ঘুমায়। একদিন গভীর রাতে আমার কাজিন চাচি চাচি বলে চিৎকার করে শুরু করে। ওর ডাকাডাকি শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানা ছেড়ে উঠে ওর রুমে গেলাম। সে এক কথা বলল, কি যেন ওর চুল ধরে টান দিয়েছে। ও যাতে ভয় না পায় তাই বললাম, আরে এসব কিছু না, দেখো তোমার চুল হয়তো বালিশের নিচে চাপা পড়েছিল, তুই নড়ে উঠতেই হয়তো টান লেগেছে। কিন্তু ও জোর করায় বলল, না শুধু টান লাগেনি, কেউ আমার চুল টেনেও ধরেছিল। আমি আর কিছু বলতে পারলাম না। ও না ঘুমানো অব্দি আমাকে ওর পাশে বসে থাকতে হলো। পরদিন ওর কথা শোনার পর বাসার সবাই একটু চিন্তিত হলো। কোনো উপায় না পেয়ে আমি ওই ঘরে আয়তুল কুরসি কাগজে প্রিন্ট করে লাগিয়ে দিলাম। তারপর থেকে এখন পর্যন্ত এসব কিছু ঘটেনি, কিন্তু আবার কবে কি ঘটে না ঘটে তাও জানি না। নিজের আশ্রয়স্থলেই যদি আমার এসব ঘটে তাহলে আর ভয় ভোগান্তির সীমা থাকে না। এগুলোই আমার বাসায় ঘটে চলা কিছু সত্যি ঘটনা। গুছিয়ে লিখতে পারিনি এজন্য দুঃখিত। যদি ভালো লাগে আশা করি পড়ে শোনাবেন, ভবিষ্যতে আরো ঘটনা লিখব, ভালো থাকবেন। এরপরে তিনি তার অ্যাড্রেসটা শেয়ার করেছেন। আপনাদের কাছে প্রশ্ন, এই মুহূর্তে আপনিও কি কোনো ঘ্রাণ পাচ্ছেন? অদ্ভুত কোনো ঘ্রাণ, যে ঘ্রাণের উৎস খুঁজতে খুঁজতে একদিন হয়তো আপনিও দেখে ফেলবেন এমন অদ্ভুত কোনো দৃশ্য, এমন অদ্ভুত কোনো অবয়ব, এমন অদ্ভুত কিছু যা সারা জীবন আপনার চেতনায় বা আপনার স্মৃতিতে আগলে থাকবে, আপনার স্মৃতিতে আগলে রাখবে। জানাবেন আমাদেরকে, আমরা চলে যাব আমাদের অতিথির কাছে। আমাদের নতুন একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু ফার্স্টে শেয়ার করবেন, তারপর আপনি কোথা থেকে এসছেন সেটা একটু জানতে চাইবো, তারপর আপনার ঘটনায় যাব।
Thanks, Rasul bhai, for inviting me.
You are most welcome.
I am Enke Babhun, Mahakali থেকে এসেছি, আমার হোম টাউন টাঙ্গাইল।
Okay.
আমি শশী ঘটনা চলে যাচ্ছি। তো ঘটনাটা আমার দাদু ভাইয়ের সাথে ঘটা। উনি একটা স্কুলের প্রতিষ্ঠাকালে টিচার ছিলেন। তো ওনার আগে আমি ওনার বর্ণনাটা দিতে যাচ্ছি। তো আমার দাদু ভাই ছোটবেলা থেকে অনেক সাহসী ছিলেন। তো উনি দেখা হয়ে গেছে যে বিভিন্ন ধরনের কাজ করতেন, প্লাস উনি তুলাশী একজন মানুষ ছিলেন। তো আমরা সবাই জানি যে তুলাশী মানুষরা অনেক কিছু করতে পারে। তো ইন্টারেস্টিং বশত দাদু ভাইয়া ছোটবেলায় বেশ কিছু কাহিনী শেখা শুরু করেছিলেন। তো এক পর্যায়ে তিনি যখন দেখলেন যে এসব জিনিসের জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করা লাগে, তো তিনি জিনিসটা থেকে দূরে সরে আসতে লাগলেন। সরি। তো দাদা ভাইয়ের কাহিনীটা শুরু হয়েছে, কাহিনীটা অ্যাবাউট 1986 এর দিকে। তো দাদা ভাই অনেক, তার অনেক শখ ছিল যে তিনি মাছ মারতেন, রাতের বেলায় মাছ মারতেন। দেখা যেত যে যেদিন শুক্রবার ছিল, স্কুল অফ থাকতো, তার আগের দিন রাতে সবাই মিলে মাছ ধরতে বেরোতেন। তো এরকম এক বৃহস্পতিবারে দাদু ভাইয়া স্কুল থেকে ফেরার পরে আশেপাশের বাড়ির যে লোকজন ছিলেন তারা আসলেন দাদু ভাইয়ের কাছে। তো বলতেছেন যে মাস্টার সাহেব, বর্ষাকাল তো, তো বিলে পানি আসছে, চলেন আমরা আজকে রাতে মাছ ধরবো। তো দাদু ভাইয়া এক কথায় রাজি যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা রাতে খাওয়া দাওয়ার পরে বের হবো আর কি। তো সাতটা আটটার দিকে আস্তে আস্তে সবাই খাওয়া দাওয়া শেষে আমাদের বাড়ির উঠোনে সবাই জড়ো হলো। সাত চার পাঁচজনের মতো আসলো, দাদু সহ ছয় জন। তো দাদু ভাইয়া তার মাছ ধরার বিভিন্ন যন্ত্রপাতি ছিল, তার মধ্যে একটা ছিল কোচ, যেটা পানিতে থ্রো করে মাছ ধরে আর কি। তো দাদু ভাই সেটা ইউজ করার জন্য নিলেন, আর মাছ রাখার জন্য একটা ঝুড়ি নিলেন যেটা আপনার কোমরে বাঁধা যায়। তো এসব নিয়ে, জিনিসপত্র নিয়ে সবাই একসাথে রওনা হলেন। তো রাতটা ছিল পূর্ণিমা রাত, মোটামুটি সবকিছু স্বচ্ছ ছিল, দাদু ভাইয়েরা গল্প করতে করতে আগাচ্ছেন। তো আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে এগিয়ে গেলেই বিলটা পড়ে আর কি, বিলে পাড়ি রাস্তাটা আছে। তো সবাই একসময় বিলে পাড়ে চলে গেলেন, আস্তে আস্তে পানিতে নামলেন। নামার পরে সবাই গল্প করতে করতে আস্তে আস্তে আগাচ্ছে। একসময় হঠাৎ করে দাদু ভাইয়া খেয়াল করেন তার ঠিক পেছন দিকে বেশ কিছু মাছের আনাগোনা দেখা যাচ্ছে। তো রাসেল ভাই ওই টাইমে দাদু ভাই সবাইকে ডাক দিলেন, সবাই একটু সামনে ছিলেন। তো দাদু ভাই আস্তে আস্তে দেখতে দেখতে আগাচ্ছিলেন, সবাইকে ডাক দিলেন তোমরা এদিকে আসো, এখানে ভালোই মাছ দেখা যাচ্ছে। তো দাদু ভাই খেয়াল করেননি, ওরা ডাকটা শুনেছি কি শুনেনি, দাদু ভাই জাস্ট পাশের দিকে মুভ করে মাছ ধরা শুরু করতেছেন। তো ওরা সামনে আগে যাচ্ছে, এক সময় মাছ পাচ্ছে না তেমন একটা, এক সময় খেয়াল করে যে দাদু ভাইয়ের কথাবার্তা শোনা যাচ্ছে না। তো দাদু ভাইয়ের দিকে পেছন দিকে ফিরে দেখলেন যে দাদু ভাইয়া বেশ কিছু দূরে তো অদ্ভুত রকম একটা কাজ করতেছেন, উনি পানিতে থ্রো করছেন, ওনার মাছ ধরার যে যন্ত্রটা আছে তো ওটা তুলতেছেন, বাট কোনো মাছ ছিল না সেখানে। দাদু ভাইয়া জাস্ট সেটা সামথিং ওখান থেকে কিছু একটা ছাড়িয়ে ওনার ঝুড়িতে রাখতেছেন। তো এটা দেখে সবাই বুঝলো যে কিছু একটা হচ্ছে দাদু ভাইয়ের সাথে। তো ওই মুহূর্তে দাদু ভাইয়ের সাথে যেটা হচ্ছিল, দাদু ভাইয়া দেখতেছেন যে সামনে প্রচুর মাছ, তিনি যে কয়বারই থ্রো করতেছেন তার যন্ত্রটা, সেই কয়বারই তার ওখানে মাছ আটকে আসতেছে, তিনি মাছ নিয়ে ঝুড়িতে রাখতেছেন। বাট দাদু ভাইয়ের মাথায় কখনো খেলে নাই আমি যে এত মাছ ধরতেছি, তো আমার ঝুড়িটা তো ভারী হয়ে যাওয়ার কথা, যেহেতু সেটা তার কোমরের সাথে বাঁধা ছিল, প্লাস আমার ঝুড়িটা একসময় ভরে যাওয়ার কথা। তো এক সময় দাদু ভাই খেয়াল করলেন যে মাছগুলি মাঝখান থেকে সরে যাচ্ছে, দাদু ভাই ইজল নিয়ে আর কি ব্যাপারটি ইজলি। তো হঠাৎ করে সরে গিয়ে একটা সার্কেলের মতো স্পেস হলো, ওখানে ওখান থেকে পানি নিয়ে থেকে চুল উঠা শুরু করছে। তো দাদু ভাই বুঝলেন যে হয়তো সামথিং ইজ রং হিয়ার। তো দাদু ভাইয়া দেখলেন যে জাস্ট একটা মাথা, কাটা মাথার পেছনের অংশ পানিতে ফ্লোট করতেছে। তো দাদু ভাইয়া একটু একটু ভয় পেলেন, বাট উনি তো এসব মাঝে মাঝে ফেস করতেন। তো তিনি সাহস করে বললেন যে তুই যদি আমার হাতে আসতে মরতে না চাস, তুই যেভাবে আসছিস সেভাবে চলে যা। তো এরপর রাসেল ভাই ওই জিনিসটা কোনো কিছু করেনি, জাস্ট ওটা যেভাবে আসছিল সেভাবে ডুবে গেল আর কি। তো দাদু ভাইয়া ওই সময়ে মানে শুনতে পাচ্ছেন যে পেছন থেকে ডাকতেছে ওনার সাথে যারা মাছ ধরতে আসছে। তো ওনারা তাড়াতাড়ি আসলো এদিকে, বলতেছে যে মাস্টার সাহেব কি সমস্যা, আপনি এভাবে করতেছেন কেন, তো বলল চলো আগে পারে উঠি, অবস্থা বেশি ভালো না, মনে হচ্ছে কিছু একটা হবে আর কি। তো সবাইকে নিয়ে দাদুভাই পারে উঠলেন, ওনাদেরকে কাহিনীটা বললেন যে আমার সাথে এটা হয়েছে, তো আজকে চলো চলে যাই আর কি, মাছ ধরবো পরে একদিন আসবো। তো দাদুভাইয়ের বাসায় ব্যাক করলেন, দাদুভাইয়ের সাথে কোনো সমস্যা হয়নি এর মাঝখানে। তো দেড় দুই মাস চলে গেছে, এটা কোনো সিরিয়াস কাহিনীও না দাদুভাইয়ের জন্য যে আমার মনে রাখতে হবে। তো এক সময় দেড় মাস কি দুই মাসের পরে দাদি একদিন ওনার বাবার বাড়িতে গেছেন। তো দাদি চলে যাওয়ার পর দাদুভাইয়ের বাসায় একা, আমার চাচার দাদা ছিল সবাইকে নিয়ে চলে গেছেন। তো দাদা স্কুল থেকে ব্যাক করে রাতে খাওয়া দাওয়া করে 9টা 10টার দিকে শুয়ে পড়ছেন। তো হঠাৎ করে রাত 11টার দিকে দাদু বাসায় নক আর কি, দাদুভাইয়ের দরজা খুলে দেখেন যে ওনার যে শালা আছে উনি আসছেন। উনি বলতেছেন যে দুলা ভাই আপনার শাশুড়ির অবস্থা তো ভালো না, তো উনি যে কোনো সময় চলে যেতে পারেন, আপনি কাইন্ডলি আমার সাথে একটু আসেন, ওনার মা তাকে দেখতে চাইছে, মারা যাওয়ার আগে তাকে দেখতে চায়। তো দাদু ভাইয়া তো সো সিরিয়াস সেই সময় এই একটা সিচুয়েশন, দাদু ভাইয়া জাস্ট ওনার তখন স্মোক করতেন, সিগারেটের প্যাকেটটা নিলেন, লাইটারটা নিলেন, নেওয়ার পর ওনার পাঞ্জাবি পরে বের হয়ে গেলেন সাধারণত শালার সাথে। দাদু ভাইয়া খুব রাশের মধ্যে আছেন, তাড়াতাড়ি যাচ্ছেন। তো উনি খেয়াল করতেছেন যে দাদু ভাইয়া যে শালা ছিল উনি বারবার পেছনে বয়ে যাচ্ছেন। তো দাদু ভাইয়া মনে মনে বলতেছে যে আরে বেটা তোর মা অসুস্থ, যে কোনো সময় চলে যেতে পারে, তুই বললি তোর টান থাকবে না একটা, তুই বারবার পেছনে বয়ে যাচ্ছিস কেন? তো দাদু ভাইয়া ভাবতেছিল আবার যে গ্রামের মানুষ হয়তো বা কাজ টাজ করছে, টায়ার্ড, হাঁটতে পারতেছে না। তো দাদু ভাইয়া জাস্ট একটা সিগারেট ধরালেন, ধরানোর পরে পেছনে তাকে জাস্ট বলবেন যে তুমি এত ধীরে হাঁটতেছো কেন, তাড়াতাড়ি হাঁটো। এই মুহূর্তে দাদু ভাই দেখেন যে পুরো রাস্তা ফাঁকা, কেউ নাই রাস্তায়। তো দাদু ভাইয়া হঠাৎ করে নিজেকে ওই যে বিলে পার রাস্তাটা, ওই একটা রাস্তা ছিল আমাদের গ্রামে, ওই রাস্তাটা পাশে আবিষ্কার করলেন। তো দাদু ভাইয়া বুঝতে পারলেন যে জায়গাটা তো ভালো না, আমি আগেও বেশ কিছু জিনিস ফেস করেছি এখানে, তো আমার তাড়াতাড়ি মুভ করতে হবে জায়গাটা থেকে। দাদু ভাই আজ আগাচ্ছেন, দোয়া দূর করতে করতে আগাচ্ছেন, হালকা হালকা ভয় পেয়েছেন আর কি। তো সামনে যেতেই একটা বাঁশ ঝাড় পরে, তেমন একটা হন্টেড প্লেস না, তো বাঁশ ঝাড়টা ক্রস করার পরে রাস্তার এক পাশে একটা বড়ই গাছ, এক পাশে একটা তেঁতুল গাছ। তো গাছটা এখনো আছে, বাট ওই টাইমে রাস্তার আশেপাশে কোনো বাড়ি ছিল না, যেহেতু বিলের পার ছিল আর কি, তো প্রত্যেক বছর বন্যায় সেটা ভেসে যেত, বাট এখন বাড়িঘর হয়েছে। তো দাদু ভাই হঠাৎ করে লক্ষ্য করলেন ওনার মাথার উপর দিয়ে একটা বাতাসের ঝাপটা গেল, বাট তিনি কিছু দেখতে পেলেন না। তো ঝাপটা গিয়ে তিনি হাঁটছেন, ওই গাছ দুটো সামনে আসছেন, তো হঠাৎ করে লক্ষ্য করলেন যে রাস্তার দুই পাশে দুইটা গাছ, দুইটার উপরে দুইটা পা। তো উপর দিকে তাকিয়ে দেখলেন যে বিশাল এক অবয়ব, জাস্ট ওনার শালার আকৃতি, যেটা উনি শালার সাথে আসতেছিলেন ওনার আকৃতি অনেক বিশাল। তো দাদু ভাইয়ার দিকে তাকায় তাকায় হাসতেছে, দাদু ভাইয়া ভালোই ভয় পেলেন বাট সেটা প্রকাশ করতেছেন না। তো দাদু ভাইয়ের দিকে তাকায় বলতেছে যে তোর তো খুব সাহস, তুই একদিন থ্রেট দিছিলি, তো আজকে একা পাইছি তোকে, সেদিন একা ছিলি না, আর দেখি কেমন পারিস। তো দাদু ভাই এটা শোনার পরে ভালোই ভয় পাইছেন, উনি দৌড়াদৌড় করতেছেন, প্লাস ওনার যে প্রসিডিউর গুলি জানেন সেগুলি করতেছেন, বাট কোনো কিছুতে কাজে দিচ্ছে না। তো উনি একটা সিগারেট বের করলেন, সবাই আমরা জানি যে আগুন টাগুন থাকলে এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটি কিছু দূরে থাকে। তো দাদু ভাইয়া এগুলো করতেছেন, প্লাস সিগারেট ধরালেন, দেখলেন যে তাতেও কাজে দিচ্ছে না। এক সময় ওইটা গাছ থেকে নেমে এসে বিভিন্ন প্রাণীর দেশে, যেমন হাতি, তারপরে বাঘ, বিভিন্ন ভয়ঙ্কর রূপের উপরে দাদু ভাইয়ের দিকে এগিয়ে আসতেছে। তো দাদু ভাই ঠিক সামনে এসে ওটা দাদু ভাইকে পাস করে চলে যাচ্ছে বড়ির মাঝখান দিয়ে। দাদু ভাই কিছু বুঝতেছেন না, জাস্ট লাইক একটা বাতাসের ছোঁয়া লাগছে, কাইন্ড অফ ডিস্টিং। তো এক সময় দাদু ভাই দেখতেছেন যে কোনো কিছুতেই কাজে দিচ্ছে না। তো ওনার সেই সময় মনে পড়লো যে ওনার যে শিক্ষাগুরু ছিল, মানে যিনি এগুলি ওনাকে টিচ করেছিলেন, তো উনি মারা যাওয়ার আগে দাদু ভাইয়ের সাথে একবার দেখা হয়েছিল। তো উনি বলছিলেন যে দেখ তুই তো খুব বেশি কাহিনী শিখিস নি, তো আমি তোকে একটা তাবিজ দেবো, এই তাবিজটা আমার সাথে থাকতে সব সময়, আমার তো বয়স শেষের দিকে, তুই তোর সাথে রাখ, যদি কোনোদিন খুব ভয়ঙ্কর বিপদে পড়িস তো এই জিনিসটা এইভাবে কাজে লাগাবি। তো দাদু ভাই মনে পড়লো, দেখলেন যে হাতে তাবিজটা আছে। তো দাদু ভাইয়া তাবিজটা খুলে হাতে মুঠো নিলেন, সেটা যেরকম প্রসিডিউর ছিল সেটা ফলো করলেন উনি। তো তাবিজটা দেখলেন যে আস্তে আস্তে গরম হচ্ছে, ওনার বডিটাও আস্তে আস্তে গরম হতে শুরু করলো। এর মধ্যে দূরে যে দাঁড়িয়ে ছিল ও একটা আকৃতি নিয়েছিল, হঠাৎ করে দেখলেন যে ওই আকৃতিটা জাস্ট গ্লাসের মতো ভেঙে যাচ্ছে। তো একটা সাউন্ড পাচ্ছেন মানে আর্তনাদের মতো, প্লাস ওটা বলতেছে যে আজকে যদি বেশি টান দিয়ে ফেলছি তো এরপরে বা যদি কখনো তোকে একা পাই সেদিন আর টাইম পাবি না, আজকে টাইমটা কাজে লাগাই ফেলছিস তুই। তো ওটা ওই টাইমে ভ্যানিশ হয়ে গেল। দাদু ভাইয়া ভাবলেন যে আমি তো চলে আসি শ্বশুর বাড়ির কাছে, আর হাত কিলোর মতো রাস্তা আছে, তো আমার এখন আর বাড়িতে ফিরে লাগি, ওখানে স্টে করে ভালো। তো দাদু ভাইয়া আস্তে আস্তে দাদু ভাই শ্বশুর বাড়ির দিকে মুখ করলেন। ওখানে গিয়ে তো সবাই অবাক যে আপনি এত রাতে কোথা থেকে আসছেন। দেখলেন যে ওনার শাশুড়ি অবস্থা ওরকম কিছু না, মানে কিছুই না আর কি। তো উনি সবাইকে কাহিনীটা বললেন যে আমার সাথে এটা এটা হয়েছে, তো সবাই শুনলো আর কি। তো এটাই ছিল আমার ঘটনা। আমার দাদু ভাই এখন 75+, তো উনি এখনো বেঁচে আছেন, ওনার জন্য আপনার সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ,
ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনারা যারা শুনছিলেন তারাই জানাবেন যে কেমন লেগেছে ঘটনাটি। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই লিখছেন এবং আমাদের এখানে অনেকেই এই মুহূর্তে আছেন। জাহিদুন মাহি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোস্তাক আহমেদ, এবং কমেন্ট পড়েন না কেমন জানতে চেয়েছেন। শাকিল আহমেদ আমাদের সঙ্গে আছেন এবং আমাদের ভূতস্মৃতি প্রথম কমেন্ট করেছেন এবং প্রথম কমেন্টে আমি পড়ে ফেলেছি। তুষার আহমেদ তুহিন আমাদের সঙ্গে রাজশাহীর পুঠিয়া থেকে আছেন। রাহাত আমান আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে আফটার 6 long days এবং তার কাছে এখন ভালো লাগছে। আমাদের সঙ্গে মুহাইমিনুল ইসলাম সাদ আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন রাসেল ভাই কেমন আছেন, অনেক অপেক্ষার পর শুরু হলো ভূত আছেন শুনছি বরিশাল থেকে। সামিন সাদমান আমাদের সঙ্গে আছেন বগুড়া থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন আলো, এছাড়াও আহমেদ নয়ন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি অর্ণব ঘোষ নাটক থেকে তিনি শুনছেন এই মুহূর্তে, আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি সাদিয়া মিম, এছাড়াও এম এইচ মেহেদি আমাদের সঙ্গে আছেন, অচিন্ত অঙ্কুর আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রুহান আহমেদ, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মাশরাফি বিন দীপ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি ওয়াহিদুল ইসলাম রংপুর থেকে শুনছেন তিনি। নার্গিস সুলতান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শাওন গুজরাল এবং গাজীপুর থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন নিয়ামত এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আজিজুল ইসলাম নয়ন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন রনি, খুব ভালো লাগছে, চিটাগং থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ইসলাম শুভ, সদনাম আক্তার, সেকেন্ড স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং তিনি জানিয়েছেন, মুসাববির সরওয়ার সফি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও জনি, এছাড়াও সাইফুর রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও পাপ্পু জয় আছেন, শাওন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, খালিদ ওসমান অ্যাপ দিয়ে শুনছেন তিনি, পাপ্পু জয় আবারও লিখেছেন, জনি সিং আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মঞ্জি হোসেন মুন্না গোপালগঞ্জ থেকে তিনি শুনছেন। এছাড়াও আমাদের সঙ্গে যে রেডিও ফুকির পেজ আছে সেই পেজে আছেন আরো অনেকেই। মোহাম্মদ রবিউল হোসেন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আবদুল্লাহ আল গালিব এবং তিনি বগুড়া থেকে শুনছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি বি এম রোহান এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও গালিফ আমাদের সঙ্গে আছেন, আলিফ হাসান আলিফ আমাদের সঙ্গে আছেন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন শাওন আচার্য, রেগুলার তিনি শোনেন সেটা জানিয়েছেন, রক নয়ন আমাদের সঙ্গে আছেন, হৃদয় আমাদের সঙ্গে আছেন, আলিশা রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ফরদিন আহমেদ এবং এসএসসি এক্সাম আসছে তারপরেও তিনি ভুতাসান শুনছেন, পড়াশোনাটাও ঠিক মতো করবেন আশা করব। আমাদের সঙ্গে আছেন পারভেজ, এছাড়াও আছেন এম ডি তানভীর, মিমিক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন প্রান্তর রহমান, এম ডি নাবিল আহমেদ আমাদের সঙ্গে আছেন, আশিকুর রহমান রাসুল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সালিকিন মুস্তাক সিয়াম সহ আরো অনেকে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতি নিব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুড কেরিয়ার এফএম এন্ড ডু ফুড
এক্সক্লুসিভলি অন fusionbd.com.
Boot FM, the night comes alive with Gramophone.
Yes, the night comes alive with Gramophone. You are listening to রেডিও ফুটবলের ফ্যান আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুলতে ফোনে, এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে phutefm@radio.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনা। তো আমাদেরকে এখন যিনি আরো একটা ঘটনা শোনাবেন তার সাথে একটু পরিচয় করে দিই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন, কাছ থেকে বলতে হবে, এবং তারপরে আপনার ঘটনায় যাবো আমরা।
আমার নাম হচ্ছে রাকিবুল ইসলাম, আর আমি হচ্ছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছি, আর হোম ডিস্ট্রিক্ট ভোলা বরিশাল।
জি, শুনি আপনার ঘটনা।
হ্যাঁ, ঘটনা বলার আগে আমি একটু একটা হ্যাপি মোমেন্টের কথা বলবো। সেটা হচ্ছে 2015 সালের আপনাদের একটা স্পেশাল এপিসোড ছিল, সেটা হচ্ছে 30th Friday। তো আমি আগে রেগুলার ভূতগান শুনতাম। তো ওই দিন আমার আম্মু হঠাৎ করে বলছে যে কি করতেছিস, বললাম যে ভূতগান শুনছি। বলছে কি দেখি একটু। তো ওই দিন আমার আম্মু আর আমি একসাথে ভূতগান শুনছিলাম। তো তারপরের দিন আমার আম্মু আর কি মারা যান। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। তো আমি আমার ঘটনায় চলে যাচ্ছি।
আমার ঘটনা একটা ব্যাপার, যাই হোক।
ঘটনায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমার বড় কাজিনের সাথে এই ঘটনাটি ঘটছে আমাদের গ্রামে। আমাদের গ্রাম হচ্ছে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ছোটমণিকা গ্রামে।
আচ্ছা।
তো ওই দিন ছিল শীতের, শীতের ইয়া ছিল, মৌসুম ছিল। তো আমার ভাইয়া হচ্ছে বাসা থেকে মানে বাজারে যায়। তো ওই দিন বেসিক্যালি আমাদের গ্রামে হাট বসে আর কি, সপ্তাহে দুই দিন, সেটা হচ্ছে রবিবার আর বুধবার। তো ওই দিন কোনো হাটবার ছিল না, বাট আমার ভাই এমনিতেই বাজারে গেছে হচ্ছে মানে মুভি দেখতে, কারণ আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না, বাট বাজারে বিদ্যুৎ ছিল।
আচ্ছা।
তো ভাইয়া মুভি দেখতে দেখতে এখানে ঘুমিয়ে পড়ে। তারপর রাত্রে 10টার দিকে একজন থেকে বলে যে তুই এখানে, বাট তোর মামা তো মারা গেছে। তো ভাই এটা শুনে তো খুব অবাক। তারপর দেখা যায় ঘড়িতে রাত 10টা বাজে। তো একবার ভাবে যে আহে এত রাত্রে মানে কিভাবে যাব। আর বলে রাখা ভালো যে আমাদের বাড়ি থেকে বাজার হচ্ছে প্রায় 3 কিলোমিটার দূরে, আর প্রচুর অন্ধকার রাত। তারপরে হচ্ছে তো ভাইয়ের হাতে একটা রেডিও ছিল, তখনকার যে মানে রেডিও গুলো ছিল বড় বড় রেডিও। তো ভাইয়া বলে যে সমস্যা নেই, রেডিও শুনতে শুনতে চলে যাবো। তো আরেকটা কথা হচ্ছে যে আমাদের মানে বাজার থেকে বাড়িতে আসার দুটো ওয়ে আছে। একটা হচ্ছে নদীর পার দিয়ে, আমাদের তেঁতুলিয়া নদীর পাড়ে হচ্ছে গ্রাম। তো এই তেঁতুলিয়া নদীর পাড় দিয়ে একটা নতুন বেরিয়ে করছে ওই একটা রাস্তা, আর একটা হচ্ছে একটু ভিতর দিয়ে। তো ভাইয়া চিন্তা করলেন যে এত রাত আমি নদীর পাড় দিয়ে যাবে কিনা কি হয়। এই চিন্তা চিন্তা করে তিনি বললেন যে আমি ভিতরের রাস্তা দিয়ে যাই। তো ভাইয়া ভিতরের রাস্তা দিয়ে যেতে লাগলেন, আর ভেতর রাস্তা দিয়ে মোটামুটি একটু দূর, আর রাস্তাটাও অনেক মানে একটু ডেঞ্জারাস টাইপের, কারণ হচ্ছে দুই দিকে বাগান, মাঝখানে রাস্তাটা। তো ভাইয়া রেডিও শুনতে শুনতে যাচ্ছিল, আর ওই রাস্তাতে একটা হন্টেড প্লেস আছে যেটা হচ্ছে হালাদার বাড়ি। ওই এলাকার দ্বারা তারা চিনবেন অবশ্যই। তো ওই হালাদার বাড়ির মোড় বলে ওইটাকে। তো ওই হালাদার বাড়ির মোড়টা এত ভয়ঙ্কর, কারণ হচ্ছে ওইখানে আশেপাশে তোমার একটা বাড়ি নেই, বাট দুই পাশেই বড় বড় বাগান। তো মানে চোখ গেলে কোনো বাড়িটাই পড়ে না, এবং প্রচন্ড ঘন অন্ধকার। তো ওইখানে গিয়ে ভাইয়ার রেডিওটা হঠাৎ অফ হয়ে যায়। আর ভাই হচ্ছে মানে তেমন একটা ভয়টাই পায় না, কারণ হচ্ছে ভাইয়ার এক পা একটু খোড়া। আর বলা হয়ে থাকে যারা খোড়া মানে তাদের কাছে আগে ভূত টুত আমাকে আসেন। তারপরে হচ্ছে ভাইয়া বললো যে আমি যদি এখন রাস্তার মধ্যে বসে বসে রেডিও ঠিক করি, তাহলে যে কেউ যদি আমাকে দেখে তাহলে সে ভয় পাবে, কারণ ওই জায়গাতে এমনিতেই কেউ যায় না। আর যদিও ভাইয়ের মধ্যে এরকম কেউ অ্যাক্সিডেন্ট কারো চলে আসে, তারা ভাইয়ের থেকে ভয় পাবে। এর জন্য ভাইকে করলে রাস্তা থেকে একটু নেমে একটু মানে বাগানের সাইডে বসে ব্যাটারি খুললেন, আবার রেডিওটা ঠিকঠাক করলেন, দেখলেন এখন বাজে। তো ভাইয়া আবার হাঁটা শুরু করছে। তা কিছু দূর হেঁটে যাওয়ার পরে হচ্ছে বিশাল বাঁশ ঝাড়, মানে অনেক বাঁশ ঝাড় গুলো। তো হঠাৎ করে দেখলেন যে অনেক বাতাস, এবং তারপর দেখলেন যে শোষ শব্দ অনেক। তো ভাইয়ার একটু মানে হালকা হচ্ছে মানে হাট ভেট লেগেছে, মানে স্পন্দন একটু বেড়ে গেছে। তো ভাইয়া বললো যে কি ব্যাপার, আমার এরকম হচ্ছে কেন, আমি তো এসব ভয় পেলাম। তো এরপর ভাইয়া ফিল করতে লাগলো তিনি হাঁটতে পারতেছেন না, মানে এর আগে খুব ভালোই জোরে জোরে হাঁটতে ছিলেন, বাট এখন হাঁটতে পারতেছেন না, মানে কেউ হয়তো পা আটকে ধরতেছে এরকম ব্যবস্থা। তো ভাইয়া বললেন যে আচ্ছা ঠিক আছে, তো ভাইয়া হচ্ছে মানে চারকুল আর তো সুরা চারটা পড়লেন, চারকুলের ওটা পড়লেন, তারপর আয়াতুল কিছু কিছু বললেন, দুই সিনের ফটো দিয়ে আবার হাঁটা শুরু করলেন, মানে গানের স্পিডটা একটু বাড়ালেন, বাড়ে হাঁটতে শুরু করলেন। তো এইভাবে অনেক দূর হাঁটতে 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 প্রায় হচ্ছে একেবারে বাড়ির সন্নিকটেই চলে আসছে। তো আমাদের বাড়ির দরজায় হচ্ছে মানে বাড়ির গেটে অর্থাৎ দুই তিন মিনিট আগে হচ্ছে কবরস্থান। তো ওইখানে যাওয়ার পরে হচ্ছে মানে ভাই এবার হাঁটতেই পারতেছে না, মানে হয়তো বা দুর্বল হয়ে গেছে, শুরু করতেছে না দুর্বল হয়ে গেছে হাঁটতে হাঁটতে, কিন্তু মূলত উনি বলতে গেছে কেউ হচ্ছে ওনার পাও আটকে ধরে রাখতেছে এবং আমার উনি ফিল করতেছেন যে আমার পিছে কেউ আছে, মানে এরকম সিচুয়েশন। তো উনি হচ্ছে মানে এখন চিৎকার করবেন যে প্রচন্ড ভয় পেয়ে যেতেছে, এত সাহসী একটা মানুষ তারপর এত ভয় পেয়ে যেতেছে। তো উনি বললেন আমি চিৎকার দিলে তো দু মিনিট পরেই তোমার বাড়ি, আমি যদি জোরে চিৎকার দিই তাহলে ধরো কেউ তো শুনবে। তো উনি চিৎকার দিতে গেলেন মুখ দিয়ে সাউন্ড বের হচ্ছে না, হয়তো বা উনি ভাবলেন যে আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি, আবার চেষ্টা করলেন কিন্তু সাউন্ড বের হচ্ছে না, মানে একেবারে কি ইয়ে হয়ে গেছে। তো তারপর উনি করলেন হাতে যে রেডিওটা ছিল রেডিওটা জোরে একটা মানে মাটিতে ছুড়ে মারলেন, তখন একটা আমার অনেক শব্দ হলো, তারপর দেখলেন যে না সবকিছু ঠান্ডা কিছুই নেই। তো তারপরে আবার রেডিওটা নিলেন, রেডিওর ভেঙে গেছে অবশ্য, তারপরে হচ্ছে বাড়িতে গেলেন। যাওয়ার পরে তো আমাদের হচ্ছে মানে বাড়ির যে বরিশালের বাড়ির যে ঘরগুলো সেটা হচ্ছে তখন টিনের ঘর, চৌচালা ঘর বলে। তো আমার মামার ঘর থেকে আমাদের মানে ঘরটা দেখা যাচ্ছিল মানে বারান্দা দিয়ে, মানে জানালা দিয়ে, এক জানালা থেকে আরেক জানালা। তো ভাইয়া তখন ভাইয়ার রুমে গেলেন, রুমে গিয়ে ওই জানালার দিকে তাকালেন, দেখলেন যে মানে মামার রুমে করে চোখ পড়ছে, তখন বললেন মামা তো মারা গেছে। তো তারপর দেখলেন যে মানে কেউ একজন ঝুঁকে আছে ওই রুমে, তো বললেন হয়তো বা মামার লাশের পাশে সবাই বসে আছে, তা আমি একটু যাই যাই দেখে আসি মামাকে। তো ওই রুমে গেলেন, দেখলেন ঘরের দরজা খোলা এবং কেউ নেই। তো এটা দেখুন একটু অবাক হয়ে গেলেন, আমি জানালা থেকে স্পষ্ট দেখছি কেউ একজন ঝুঁকে বসে আছে, বাট এখন কেউ নাই। তো তারপরে উনি দেখলেন যে আগরবাতি গুলো একেবারে নিবু নিবু অবস্থা, শেষ মোমবাতি নিভে আছে, পাশে মেস আছে, তো মেস ধরে উনি আবার আগরবাতি জ্বালালেন দুইটা এবং মোমবাতি জ্বালালেন, দেখলেন যে মামার যে মানে দেহটা বুকের কাছে হচ্ছে তার ওই যে কাপড়টা দিয়ে যে ঢেকেছিল দেহটা, তো ওই কাপড়টা টেনে আবার মামার একেবারে মুখটা ঢেকে দিলেন। তারপর হচ্ছে উনি ভিতরের রুমে ঢুকলেন, তো দেখলেন যে মানে বড় রুমটাতে সবাই একসাথে শুয়ে আছে। তো উনি এই জিনিসটা একটু অবাক হলেন যে সবার তো আলাদা আলাদা রুম আছে বাট সবাই একসাথে কেন শুয়ে আছে, মানে যারা বাড়ির বড় ছিল বা ছোট ছিল সবাই একই জায়গায় শুয়ে আছে, অনেকে মানে খাটে শুয়েছে কেউ নিচে শুয়েছে, বাট একই রুমে। তো উনি জিনিসটা মানে তেমন একটা কিছু ভাবলেন না, তারপরে ওই আগরবাতি মোমবাতি মধ্যে সবকিছু জ্বালায় টালে তারপর উনি নিজের রুমে চলে আসলেন। তো চলে আসা তখন হয়তো বা রাত মোটামুটি একটা বা চারটার মতো বা এরকম একটা টাইম। তো উনি তখন মানে শুয়ে পড়লেন, একটু বলি সেটা হচ্ছে উনি খাটে শুয়েছেন, তার উপরে হচ্ছে তোষক ছিল, তার উপরে হচ্ছে বিছানা চাদর ছিল, তারপর বালিশ ছিল, আর উনি শীতকাল ছিল যেহেতু উনি গেঞ্জি পরেই শুয়ে পড়লেন, প্যান্টও পরা ছিলেন, তারপর উনি হচ্ছে ল্যাপ ইউজ করছেন, কম্বল নিয়েছেন, সবকিছু নিয়ে মোটামুটি হলারটা শুয়ে ছিলেন, শোয়ার সাথে সাথে উনি একটা টায়ার্ড ছিলেন ঘুমিয়ে পড়লেন। তো হঠাৎ করে উনি জেগে উঠলেন, জাগলেন কারণ হচ্ছে আমাদের বাড়ির যে টিন ছিল, টিনের যে মানে শিশির জমে থাকে সেই জমা শিশির তো ওনার বুকে একবার মাঝখানে করছে। তো উনি মানে হঠাৎ করে উঠেও একটু অদ্ভুত মানে আতঙ্ক দিয়েছে যে আমার গায়ে তো শিশির পড়ার কথা না, কারণ হচ্ছে আমি আমার গায়ে গেঞ্জি আছে, তার উপরে হচ্ছে তোষক ল্যাপ আছে, তো এতগুলো ইয়ের পরে তো আমার শিশির মানে বুকে আসার কথা না। তো তারপর উনি মানে যেটা ফিল করলেন মানে সেটা উনি নিজে ফিল করবো মানে অবাক হয়ে গেলেন, এরকম মানে কিভাবে বুঝাবো, সেটা হচ্ছে যে ওনার গায়ে তো কিছু নাই এবং হচ্ছে ওনার যে তোষক তোষক কিচ্ছু নাই, শুধু খাটটা পড়ে আছে, বালিশ রেডিওটা ছিল পাশে সেটাও নাই, ওনার হাতের যে ঘড়ি ছিল মানে হচ্ছিল কিচ্ছু নাই, একেবারে উনি মানে অবাক, উনি পুরো প্রচন্ড ভয় পেয়ে গেছে, না হার্টবিট বেড়ে গেছে, যেটা কি হলো কিভাবে সম্ভব আমাকে কেউ মানে এরকমটা কোনো কোনো সাধন না। তারপর উনি তাড়াতাড়ি একটা লুঙ্গি পরে তারপর ভাবলেন যে এইটা তো কোনোদিনও পসিবল না, আমাকে যদি কেউ এরকম ফাইজলামি করে করো, একে তো হচ্ছে একটা মানে আমার মামা মারা গেছে, এরকম ফাইজলামি কেউ করবেও না, আর যদিও করে আমি তো অবশ্যই ঘুম ভাঙবে, কারণ আমাকে হচ্ছে সরিয়ে তারপর পরে কি হলো। তো তারপর হচ্ছে উনি ভাবলেন যে কেউ অথবা করতেও পারে, তারপর তিনি একটু বাড়ি থেকে মানে ঘর থেকে বের হলেন, বেরিয়ে ওদিকে দিকে দেখলেন বাট কেউ নেই। পরে উনি এই বিষয়টা হচ্ছে বাড়িতে যে আমাদের নানা হচ্ছে হুজুর ছিল ওনার কাছে শেয়ার করে। তো উনি বলে যে যখন লাশ মারা দেয় তখন নাকি লাশ খেকক আসে তাকে খাওয়ার জন্য। তো যখন লাশ খেকক লাশকে খেতে আসে তখন ওই শব্দ শুনে যদি কেউ একা এক রুমে ঘুমায়, তো ওই দিন আমার ভাইয়া এক এক রুমে শুয়েছে, আর এর জন্য হচ্ছে সবাই একসাথে শুয়েছে। মূলত বিষয়টা সবাই জানতো, আমার ভাইয়া জানতো না।
আচ্ছা,
তো এর জন্য যদি ওই একা একজন শুনে দেখে আগে ওনাকে আর কি মারে, তারপর হচ্ছে লাশ খায়। তো আমার ভাইয়ের ভাগ্য ভালো ছিল যে উপরে শিশির করে আর কি ভাইয়া বেঁচে যায়। তো এটাই ছিল আমার ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ আপনাদের ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের আজকের যে শেষ অতিথি তার কাছে, এবং তার একটা ঘটনা আমরা শুনবো, এবং আশা করছি যে আপনারা আমাদের সাথে থাকবেন। জি,
থ্যাংক ইউ রাসুদা, আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন।
জি,
আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম মাহিদ, আমি ঢাকার কচুঘাট থেকে এসেছি ক্যান্টনমেন্ট, আর আমার বাড়ি বরিশালে।
শুনি আপনার ঘটনা।
যে ঘটনার দিন, মানে ঘটনা যেদিন ঘটেছিল 2012 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে, তো আমরা ফ্রেন্ডরা মিলে এবং বড় ভাইরা মিলে একটা পার্টির অ্যারেঞ্জ করার চিন্তা ভাবনা করছিলাম। তো ওই অনুযায়ী আমরা সবকিছু প্রিপারেশন নিলাম। তো সন্ধ্যার দিকে আমি যখন আমাদের ওই ছাদে যখন গেলাম, মানে যেখানে আমরা সিলেকশন করছিলাম পার্টির অ্যারেঞ্জের, ওইটা ছিল আমাদের বিল্ডিং এর ছাদের, কচু ক্ষেতের তোলার বিল্ডিং এর ছাদের। তো ওই ছাদে আমি সন্ধ্যার দিকে যখন উঠলাম, ওঠার পরে ওখানে আমরা দুইটা কুকুর পালতাম, বাচ্চা কুকুর। তো যখন আমি ভিতরে ঢুকলাম, ছাদের গেট খুলে যখন ভিতরে ঢুকলাম, তো সাথে সাথে দুইটা কুকুরই আমার দিকে দৌড়ে আসলো। আসার পরে একটা কুকুর কোন মানে উত্তর দিকে তাকায় ঘেঘু করতেছিল, আর আরেকটা কুকুর আমার পা ধরে টানতেছিল, মানে পায়ের যে বটা থাকে প্যান্টের, তো ওই ওইটা ধরে টানতেছিল। তো টানতে টানতে একটা পর্যায়ে আমাকে গেটের দিকে নিয়ে যাচ্ছিল, আর আরেকটা কুকুর ওর মতো চিৎকার করতেছিল। তো এমন সময় আমি চিন্তা করলাম যে ওই কুকুরটা কেন চিল্লাচিল্লি করতেছে আর ও আমাকে কেন টানতেছে। পরে মনে মনে চিন্তা করলাম হয়তো বা ও এমন কিছু দেখছে যেটা আমি দেখতে পাচ্ছি না। তো এই চিন্তা করে তারপর আমি একটু অ্যাভয়েড করলাম, কারণ এই বিল্ডিং এ অনেক উইয়ার টাইপের অ্যাক্টিভিটিস ঘটে, যেটা এর আগে শুনছিলাম বড় ভাইদের মুখে। তো ওই বিল্ডিং এর 6 নম্বর ফ্লোরে আমার ফ্রেন্ড শোভন থাকে, তো ওর আসার কথা ছিল। তো আমি বারান এই পিলারের পাশে যা ওকে ডাক দিলাম, তারপরে ও উপরে আসলো। তারপরে ও উপরে আসার পর আমরা কথাবার্তা বললাম কিভাবে কি করব। তো তারপরে বাসায় চলে গেলাম নাস্তা করার জন্য, কারণ আমি চিন্তা আমরা সবাই চিন্তা করছিলাম যে বাসায় কি ঠাকুরটা খাওয়া দাওয়া করে তারপরে আমরা অ্যারেঞ্জমেন্ট শুরু করব, কারণ আমাদের যে একটা অ্যারেঞ্জমেন্ট আছে ওটা করতে করতে অনেক দেরি হবে। তো তারপরে আমরা 10টার দিকে আমরা সবাই আবার ছাদের এখানে একত্রিত হলাম। তো আমাদের একটা বড় ভাই ছিল রবিন ভাই, তো রবিন ভাই চিন্তা করলো যে এখানে শুধু শুধু বৈশা থেকে থেকে আমার যে ডেস্কটপটা আছে ডেস্কটপটা ছাড়ে নিয়ে আসি, এখানে আমরা গল্প শুনবো অথবা গান টান শুনবো। এই চিন্তা করা অনুযায়ী আমরা সবাই তার ডেস্কটপ, তারপর তার যে টেবিল, এগুলো সব কিছু ছাদে নিয়ে গেলাম, আর ছাদে কারেন্টের লাইন দেওয়ার সুযোগ ছিল, তো ওইখান থেকে আমরা লাইন দেওয়া তারপরে গান শোনা শুরু করলাম। তো ওই 2012 সালের ওই সময় কিছু আইটেম সং ছিল ইন্ডিয়ান, তো ওই গানগুলো আমরা শুনতেছিলাম। তো গান শোনার সময় আমি ছিলাম সবার ডান পাশে, আর আমার বাম পাশে ছিল বড় ভাইরা, আর আমার দুইটা ফ্রেন্ড ওরা অন্য পাশে খিচুড়ি রান্না করার জন্য ওইখানে সব কিছু প্রিপারেশন নিচ্ছিল আর কি। তো গান শোনার ফাঁকে দিয়ে এক সময় হঠাৎ করে কে যেন আমাদের যে বক্সটা থাকে সাউন্ড বক্স যেটা আমরা বলি, তো ওইটার ভিতরে কে যেন লাথি মারছে। এখন তখন ছিল শীতকাল ছিল আর কি, এখন ওই শীতকালে এত বাতাস নাই যে একটা সাউন্ড বক্স লাথি মেরে ওইটা কমপক্ষে 6-7 ফিট দূরে ফেলানোর মতো কোনো সময় নেই, আর মানে কোনো হওয়া বা এটা এত দূরে যাওয়া সম্ভব না। আর তাছাড়া যদি কেউ যদি এটা আমাদের মধ্যেই কেউ যদি করতো, তাহলে অ্যাটলিস্ট আমি দেখতাম যে এখান থেকে ও গেছে ও করছে। এটা আবার এটা এই যে সাউন্ড বক্সটা ছিল এটার পিছনে একটা ওয়াল ছিল, মানে রেলিং ছিল বিল্ডিং এর, এখন পিছন থেকে যদি কেউ ইটা মারতো বা কোনো কিছু করতো এটা সম্ভব না, কারণ ওই পাশে কোনো কিছু নাই। আবার সামনে যে ফ্রেন্ডরা আছে ওরা তো ওদের মতো কাজ করতেছে, যদি ওরা মারতো তাহলে এই বক্সের উপরে যে ওয়েফারের উপরে যে ছোট ইয়াগুলো থাকে এগুলো
হয়েছে তাহলে মনে করেন
জি
এই ঝামেলাটা তাহলে কেন হয়েছিল বলে মনে করেন, কি কারণে?
এখন আমার কাছে মনে হচ্ছে এটা এমন কেউ মানে উইয়ার্ড মানে কোনো কিছু হতে পারে, যেমন আমার যেটা মনে হয় হইতে পারে কোনো ভালো কোনো জিন এখান থেকে যাচ্ছিল, যে আমরা গান শুনতেছিলাম
সেটা পছন্দ করেনি বলে আপনারা মনে করছেন এবং আপনারা সবাই সেটা দেখেছেন নিজের চোখের সামনে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে বেশ কিছু মেসেজও আছে এবং সেই সাথে আমাদের সাথে বেশ কিছু আমাদের সাথে ঘটনা আছে। তো আমরা একটা অডিও ক্লিপে যাব এবং তার আগে একটা বিরতি নিব এবং বিরতির পর একটা অডিও ক্লিপ শুনবো এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি টু দ্য ফ্যাম অ্যান্ড ডু ফুর্তি।
Bhoot FM, the night comes alive with Gramophone.
Hello, assalamu alaikum Rasul bhai. I'm Rijan, Faridpur থেকে বলছি। আপনাকে জিজ্ঞাসা করবো না যে কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালোর দলে। যাই হোক, আর কথা বাড়াবো না। আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা, তখন আমি ক্লাস এবি নাইনে পড়ি, হ্যাঁ নাইনে পড়ি। আমাদের স্কুলে স্কুল না স্কুল ফ্রেন্ডদের সঙ্গে স্কুলে একটা পিকনিকের আয়োজন করি আমরা, মানে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে রাতে খাওয়া দাওয়া করবো, গল্প টল্প করে পরে আমরা বাড়ি ফিরবো। আমি ও আমার চার ফ্রেন্ড, সঙ্গত কারণে ওদের নামটা উল্লেখ করছি না, তাদের মানে পারমিশন একটা ব্যাপার আছে, তো এর জন্য এরকম চার ফ্রেন্ড। আমাদের স্কুলের নাম ফজলুল মুয়াজ্জিন বহুমুখী উচ্চ বিদ্যালয়, ওখান থেকে কমলাপুর অবস্থিত। যেহেতু কমলাখান থেকে আমাদের বাসায় হেঁটে আসতে সর্বোপরি 20 মিনিটের মতো লাগবে। যাই হোক, আমি এসকেপ করছি। ওখান থেকে আসার সময় আমরা আমাদের এখানে একটা সিনেমা হল আছে, বনলতা সিনেমা হল, এখান থেকে আমরা কিছু জিনিসপত্র কেনাকাটা করে আমরা আমাদের চাপা খোলা যে বাজারটা, বাজারের মধ্যে দিয়ে আমরা এক ফ্রেন্ডের বাসায় গিয়ে উঠবো বলে আমরা প্ল্যান করি। যে মোতাবেক আমরা গরুরহাটের ভেতর দিয়ে হেঁটে হেঁটে আমাদের বাজারে যে মাছ বাজার ওখানে এসে আমরা উপস্থিত হই। তখন আমাদের এক ফ্রেন্ড দেখে কি বাজার মাছ বাজারের যে ডিমান্ড ড্রেন গুলো থাকে, ময়লা পচা পানি পচা মাছ টাছ থাকে, সেখানে কি যেন একটা মানে হামো দিয়ে যেটাকে কৃষকটা মনে করে ওটাকে খুব সজোরে লাথি মারে। লাথি মারা সেটা এমন বিভৎস ভাবে রাসেল ভাই আওয়াজ করে উঠে যে মানে আমরা স্বপ্নেও ভাবতে পারি নাই যে এটা কি। এখন লাঠিটা খেয়ে মনে করেন যে প্রায় 5-7 হাত এমন হবে দূরে গিয়ে ওটা পরে। ওটা পড়ার সঙ্গে সঙ্গে আমার ভালো করে তাকিয়ে দেখি যে ওটা একটা বেটে বামন যেগুলোকে বলে সেগুলো ওই পুরাটা মানে লম্বর গায়ে কিছু নেই, এরকম বিঘুটে চেহারা ভাই চেহারার বর্ণনা দিতে পারবো না। মুখে কেমন যেন একটা দাড়ির মতো, দাড়ি না ঠিক ওই কেমন যেন একটা দাড়ির মতো দেখতে, মানে উস্কো খুস্কো চোখ গুলো জ্বলতেছে, মানে সেই দাঁত না মুখে কি যেন একটা মাছ মানে পচা মাছ দেখতে কি যেন এমন ভাবেও আমাদের দিকে তাকায় আছে, মনে করেন যে মনে হয় আমাদের মেরে ফেলবে। দেখ আমার ফ্রেন্ড সরদিন ওটাকে ধাওয়া করে, ওটা দূর দিন মাছ বাজারের পিছন সাইডে চলে যায়। আমরা চল রাতের বেলা এত রাত, তখন প্রায় 1টা হবে, তখন আমরা চলে যাওয়ার জন্য ওখান বললাম চল সুশীল ভাই আমরা ওখান থেকে বড় জোর 2 মিনিট যদি হেঁটে যেতে পারি। কিছুক্ষণ পরে দেখি পিছন থেকে আমাদের মনে করেন যে ওই যে এটেল মাটি যেটাকে বলে মানে মাটির চাকা, মাটির চাকা ওই মাছ বাজারের ওখান থেকে মানে এত স্পিডে মারতেছে, এত মাটির চাকা করতেছে, আমরা তখনই বুঝছি অবস্থা খারাপ। তখন আমরা বলি দৌড়তে বলে ওরা দৌড় দিছে ঠিকই, আমি পড়ে গেছি পিছে। আমি তাকাই দেখি রাসেল ভাই ওরকম না হলে 20-25টা একসাথে হবে। ওরা আমাদের ধাওয়া করছে, ধাওয়া করছে, সে কিভাবে যে দৌড় ভাই আমরা যান পরন দিয়া দৌড় দৌড়াই আল্লাহ আল্লাহ করতে করতে আমরা দৌড়তে দৌড়তে সে এখানে একটা সরকারি প্রতিষ্ঠান আছে, নাম বলা যাবে না, এটা মানে সরকারি একটা অনেক বৃহৎ প্রতিষ্ঠান, ওখানে ওই প্রতিষ্ঠানে বাউন্ডারির ভেতর দিয়ে, মানে তখন বাউন্ডারির কাজ চলতেছিল নিচে ফাঁকা, ওখান দিয়ে আমরা চারজন পাঁচজন বন্ধু মিলে মানে কিভাবে যে ঢুকছি, আমাদের দুর্দেশে ওখানকার নাইট গার্ডও ভয় পেয়ে নাইট গার্ড ভেতর ঢুকে গেছে। এখন আমরা সেই বন্ধুর বাসায় ঢুকতে মানে যেতে হলেও তো 6 ফিট যুক্ত বাউন্ডারি ওয়াল পার হতে হবে, তারপরে যদি বাড়ির সীমানার মধ্যে ঢুকতে পারবো। ওটা একটা স্টপ কোয়ার্টার ছিল, যাই সরকারি স্টপ কোয়ার্টার। আমরা মনে করেন দৌড় দিয়ে গিয়ে ওই বাউন্ডারিটা পার হই, বাউন্ডারি পার হয়ে ভাই মানে কোন রকম ভাবে পার হয়ে তখন দিকে ওগুলো মনে করেন চলে আসছে, মানে দেখা যাচ্ছে ওগুলোকে লাইট আর এখান থেকে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। আপনি বিলিভ করবেন কিনা জানি না, আসলে যাদের সঙ্গে ঘটে তারাই ঠিক বলতে পারে যে ঘটনাটা কিভাবে ঘটলো। আমরা পাঁচটা লোক ইভেন দারোয়ান পর্যন্ত সাক্ষী, সে আজও বেঁচে আছে। সে ভয়ে মনে করে দরজা লক করে দিচ্ছে, আমরা দৌড় দিয়ে সেই বন্ধুর বাসা। আমরা মনে করেন কোন রকমে দরজা তালা খোলার পর্যন্ত সুযোগ পাইনি, আমরা পাঁচজনে গিয়ে এমন ভাবে মানে আঘাত করছি। সংগঠনগুলোর বাড়িতে কোনো লোক ছিল না, যেমন আমরা ওদের বাসায় গেলাম, তালা ভেঙে আমরা ভেতরে ঢুকে গেছি, লক আমরা এত জোরে করছি তার দরজার কড়া ভেঙে যায়। যাই হোক আমরা পরে বাসার মধ্যে ঢুকে যাই, ঢুকে দরজা আটকাই দিই। বিশ্বাস করেন দরজা আটকাই দেওয়ার পরে মনে হলো কি দরজায় যে কিভাবে জোরে মাটির চাকাগুলো মারতেছে, আর তারা দরজা ধাক্কা জানালা ধাক্কায় মানে আমরা প্লাস্টিকই করবো ভয়ে। আমরা ওদের যে খাট খাট পাঁচজন মিলে সহায়ক দরজার সঙ্গে ওখানে রাখছে, যাতে দরজা না খুলতে পারে, ধাক্কা জানালা ভালো করে লাগানো, আর আমরা ভয়ে সবাই রুমের মধ্যে হামলা করতেছি। এভাবে করে করে সারা রাত আমরা ঠিক ঘুমাতে পারি না, কি যে একটা ভয়ঙ্কর অবস্থা হয়। আমার মনে হয় ওরা যদি কেউ আমাদের রুমের মধ্যে ঢুকতে পারত আমার মনে হয় আমাদের পাঁচজনকে মেরে ফেলত। যাই হোক রাসেল ভাই এমনি করে সারা রাত ওটাকে আমরা ভয় ভয় ছিলাম। তারপরে ফজর আজান দিল, যখন পুরা মানে আলো হয়ে গেল বাইরে বাকি ডাক শব্দ, তখন আমরা বললাম যে আর ভয় নেই। তখন আমরা দরজা খুলে দেখি ওদের বাইরে দরজার বাইরে বড় বড় ইটের তলা মানে মাটির ইটের তলা এগুলো ছিল। তারপরে আমরা আশপাশের লোকজনকে বললাম যে আপনারা শোনেন নি, আমরা এভাবে চিৎকার করছি করছি আর আমরা কিছু শুনতে পাইনি। সেটা হচ্ছে প্রাকৃতিক ব্যাপার এই ঘটনার। আসল ভাই যদি ভালো লেগে থাকে আমার কাহিনীটা শোনাবেন, জীবনের বাস্তব অভিজ্ঞতা। ভালো থাকবেন রাসেল ভাই, আল্লাহ হাফেজ, দ্রুত প্রেমের জয় হোক।
Boot FM, the night comes alive with Gramophone.
Yes, the night comes alive with Gramophone. You are listening to Radio Food Kerala FM. এবং চমৎকৃত অডিও ক্লিপ শুনলাম এবং আশা করছি যে এই অডিও ক্লিপটি আপনাদের ভালো লেগেছে এবং এনজয় করেছেন আজকের প্রোগ্রামের পুরোটা সময়। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। আরও অনেক কিছু পড়ার ইচ্ছা ছিল বাট সময় নেই, ঘড়ি কাটা বলছে যে এখন বিদায় নিতে হবে। যাওয়ার আগে আরও একবার জানিয়ে যাই যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে phootfm@radio50.fm, which is phootfm@radio50.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। এখন আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী শুক্রবার ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।
Exclusively on FusionBD.com.